Hood FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুড 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। যাই হোক, আমরা আজকে এই এপিসোডটিতে আপনাদের জন্য, যারা অতিথিরা আছেন তারা অলরেডি আমার সাথে আছেন, আমরা বেশ কিছু ঘটনা আপনাদের জন্য সাজিয়েছি, যে ঘটনাগুলো আপনারা শুনে আমার মনে হয় যারা এনজয় করবেন। তো প্রথমে জানি আমাদের কিভাবে এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদের যদি আপনি আমাদের তো আজকে এখন তো আর ফেসবুকে দরকার নেই, সো এই দুটোই। এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা, আপনার জানা সেরা ঘটনা, আপনার শোনা সেরা ঘটনা, যেটা পান না কেন, সেটা আমাদের কাছে অবশ্যই অবশ্যই আপনি লিখে জানান। যাই হোক, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম অতিথির কাছে, এবং তারপরে আমরা ফিরে আসবো বাবা আপনার কাছে। এবং আপনার নামটা একটু, হ্যাঁ আপনার নামটা একটু প্লিজ বলবেন, এবং তারপরে আপনার ঘটনাটা শুনবো।
রাসেল ভাই, থ্যাংক ইউ রেডিও ফুটি আজকে ইনভাইটেশনের জন্য। আমার নাম এতেশাম নওয়াজ। তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি এখন। এই ঘটনাটি ঘটেছিল আমার একজন 12 বছর আগে শোনাম। তো সঙ্গত কারণে আমি নামটা যার থেকে শুনেছি ওনার উল্লেখ করলাম নাম। তো উনি যেভাবে বলেছেন ঘটনা, আমি ঠিক সেভাবেই বলছি। এই ঘটনাটি ঘটেছে 71-এর যুদ্ধেরও আগের একটা ঘটনা। তো ওনাদের দেশের বাড়ি হচ্ছেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট মেইন শহরের। তো ওনারা 3 বোন ছিলেন, আর মা ছিলেন, আর বাবা মারা গিয়েছিলেন। তো ওনাদের 3 বোনের পরে একটা ছেলে জন্ম নিয়েছিল। ওনারা সনাতন ধর্মের ছিলেন। ছেলের নাম, তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে ছেলেটা হয়েছিল, সাধারণত তার আমাদের প্রত্যেকটা মানুষেরই দুই চোখের মাঝে যে একটা থার্ড আই থাকে, তো সেইখানে একটা রাজটিকার চিহ্ন পাওয়া গিয়েছিল, যেটা খুব রেয়ার বাচ্চাদেরই হয়ে থাকে। তো সঙ্গত কারণে তার নামটা রেখেছিল গোপাল। তো বাচ্চাটা যখন মোটামুটি বড় হচ্ছিল, তো একদিন, সেই সময় তো ইলেকট্রিসিটি এবং এত আধুনিক ফ্যাসিলিটি ছিল না, তো একদিন সম্ভবত অমাবস্যা বা পূর্ণিমার এরকম টাইমে, তো বাচ্চাটা যখন দোলনাতে দুলছিল, তো ওনার মা যে কোনো কাজে, ঘরোয়া কাজে একটু বিজি ছিলেন, তখন রাত হয়ে গিয়েছিল। তো দুধ না দেওয়ার কারণে একটু কান্নাকাটি করছিল, তো তখন ভাবলো যে ঠিক আছে একটু পরে এসে দেখবে। এর মধ্যে হঠাৎ উনি খেয়াল করলেন, যেভাবে আমার শোনা ঘটনা, যে ওই একটা কঙ্কাল সার, খুব ভয়ঙ্কর একটা শ্যাডো বা শেপ অন্ধকারের মধ্যে, সেটা এসে বাচ্চাটার দোলনার কাছে আসলো। এসে তখন বাচ্চাটার ঘাড়, মাথা এবং হাতের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো, এবং তখন মাত্র কথা বলতে শুরু করলো, এবং মা 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 করে অনেক চিৎকার করে আর্তনাদ করা শুরু করলো। আর তখন যখন উনি টের পেলেন যে এটা, এসে যখন দেখলো যে চরম, খুব বিভৎস একটা দৃশ্য দেখলো, যে বাচ্চাটা একদম যেরকম ব্লেন্ডারের মধ্যে মাংস আপনি ব্লাইন্ড করলে যেরকম হয় সেরকম অবস্থা করে, সেটা হাওয়ার মধ্যে নিমিশে মিশে গেল। আর সেভাবে বললো যে বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হলো না। তো এটাই আমার শোনা ঘটনা, এটাই শেয়ার করলাম।
আমরা আপনার কাছে কিছুক্ষণের মধ্যে আংটির ঘটনাটা শুনবো, যেটা মানে খুবই ইন্টারেস্টিং, সে ঘটনাটা শুনবো। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের বলতেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি অমিত, নারায়ণগঞ্জ থেকে।
জি বলুন।
আচ্ছা, আমার ঘটনাটা বেসিক্যালি আমার চাচুর, আমার চাচু আর চাচুর ফ্রেন্ড তারা হচ্ছে জার্মানিতে যায়, মিউনিকের একটা ঘটনা। তো তারা হোটেলে স্টে করে, সো খুব আর্লি তারা জব পেয়ে যায়, দুদিনের মধ্যে জব পেয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে হোটেল কস্ট অনেক বেশি। সো তারা চিন্তা করছে, ট্রামে বসে চিন্তা করছে যে তারা একটা মানে বাসা ভাড়া নেবে, খুব কম টাকার মধ্যে যদি বাসা পেয়ে যাই তো একটা বাসা ভাড়া নেব। তো সাডেনলি একটা ভদ্রলোক আসলো, হেয়ারলেস একটা ভদ্রলোক আসলো, এসে তাকে একটা চিরকুট দেয়, চিরকুটে একটা নাম্বার থাকে এবং বলে আপনারা কি বাসা খুঁজছেন, ওকে আপনি এই নাম্বারটাতে কল করবেন। সো একটু অবাক হলো আমার চাচু যে আচ্ছা, মানে হয়তো বা কথোপকথন শুনেছে, দেন তারা এই জিনিসটা সে দিয়েছে আর কি তাকে। সো সে চলে গেল, চলে যাওয়ার পরে তারা হোটেলে গিয়ে কথা বলছে যে আচ্ছা ওকে তাহলে আমরা একটা কল দিই, দেন কল দেয়। কল দেওয়ার পর একটা মানুষ রিসিভ করে, তো স্পেসিফিক ঠিকানা দিয়ে দেয় যে আছে এখানে এখানে এত রেন্ট। তো কম ভাড়া শুনে চাচু ইন্টারেস্টেড হয়, ওকে আমরা বাসাটা ভাড়া নিয়ে নিই, হোটেল রেন্ট বেঁচে যাবে, পাঁচ দিনের সপ্তাহে নিয়েছিলাম বেঁচে যাবে, ওকে। দেন তারা আর্লি মর্নিং এ চলে যায়, তারা পিজা একটা পিজা ডেলিভারিতে কাজ করত, সো ওয়ার্কিং আওয়ারের আগে তারা চলে যায় দুজন সেই জায়গায়। তো জায়গাটিতে যাওয়ার পরে দেখে যে খুব একটু আইসোলেটেড, মিউনিকের একটা ভিতরের জায়গায়, সো ওই বাসাটা একটু পুরনো ছিল। তো তারা ভাবে যে একটু এখানে কাজ করতে হবে, এটা ক্লিন করতে হবে, আচ্ছা আপাতত এখানেই থাকা যাক। তো তারা গিয়ে দেখে ডোরটা খোলা, তো তারা ঢুকলো, ঢোকার পরে দেখলো যে একটু হালকা পাতলা ময়লা টয়লা আছে, সবকিছু রেডি, বেড ওয়্যারড্রোব সবকিছু আছে, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন আবার কল দিল, কল ঢুকছে না। দেন লোকটি আচমকা সেই টার্মে যে লোকটি ছিল, দেখা করেছিল, যে নাম্বারটা দিয়েছিল, সেই লোকটি দরজার মেইন ডোরের বাইরে, ভিতরে ঢুকছে না। সে বাইরটাকে বলছে হ্যালো, সো তারা বাইরে গেল, তো বলতে প্লিজ কামিং, সে ঢুকছে না ভিতরে, ওকে। তখন বাইরে গিয়ে ওই সামনে একটা ছোট বাগানের মতো ছিল, সেখান থেকে টাকা পয়সা দিয়ে সবকিছু ঠিকঠাক করলো, ওকে আমরা এখানে থাকবো আজকে থেকে। সো তারা থাকা শুরু করলো। তো দুই বন্ধু ওয়ার্কিং আওয়ার ছিল বারো ঘন্টা। সো চাচু নাইটে আসে, তো আমার চাচুর বন্ধু চলে যায় ওয়ার্কিং আওয়ারে, তারপর যেটা হয় ওই চাচু মানে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে খুব টায়ার্ড, এখন জার্মানিতে তো নর্মালি অনেক ঠান্ডা হয়, সো হিটারটা হঠাৎ করে মানে টেম্পারেচারটা আপ হয়ে যায়, খুব ঠান্ডা লাগতে শুরু করে। তো চাচু হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় যে কি হলো, হিটারটা কি নষ্ট হয়ে গেল নাকি। হিটারটা চেক করলো, চেক করার পর দেখছে না হিটার ইজ ওকে। দেন যেটা হয়, চাচু আবার হিটারটা ঠিক করে শুয়ে পড়ে, হঠাৎ একটা বাজে গন্ধ চাচুর আশেপাশে মনে হচ্ছে মুভ করছে গন্ধটা। তো চাচু আবার উঠে, আবার উঠে স্প্রে করে দেয়, যেহেতু চাচু ভাবছে পুরন বাসা, হয়তোবা একটু ক্লিনিং করার পরে হয়তোবা ঠিক হবে। তো আবার শুয়ে পড়ার পর যেটা হয়, আবারও সেই গন্ধটা মানে নাড়াচাড়া দিতে থাকে। দেন যেটা হয় উইয়ার জিনিসটা, সেটা হচ্ছে চাচু কানের আশপাশ দিয়ে একটা হুইসপারিং শব্দ যাচ্ছে, প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু গ্রেভিয়ার, প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু গ্রেভিয়ার। চাচু লাভ দিয়ে উঠে যে এটা কি, মানে আমি স্বপ্ন দেখলাম নাকি আসলে কিছু শুনলাম। তো চাচু আবার নিজেকে একটু পানি টানি খেয়ে আবার শুয়ে পড়ে, শুয়ে পড়ার পরে আবারও সেই গন্ধটা আসতেছে এবং আবারও বলছে প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু গ্রেভিয়ার, প্লিজ টেক মাই ওয়াইফ ইন্টু গ্রেভিয়ার। এবার চাচু আর মানে থাকতে পারছে না, ঠিক উঠে গেছে, উঠে বন্ধুকে কল দেয় বাট আউট অফ রিচ, কল যাচ্ছে না। তো সে খুব ভয় পেয়ে যায়। তো তখন দেখে তার টেম্পারেচার, বডি টেম্পারেচার হাই হতে থাকে। দেন সে কল দেয় মেডিকেলে, মেডিকেল সেন্টার থেকে কুইকলি আসে। আসার পর যেটা হয়, যখন মেডিকেলে সব লোক আসে, আসার পর তার জ্বর আর থাকে নাই, জ্বর নেই, বাট সে আর্লি দেখলো যে তার জ্বর প্রায় 102 ক্রস মানে প্লাস হয়ে গেছে, তারপরে তার জ্বর নেই। তো সে খুব মানে সেই দিনটা খুব নির্ঘুম ভাবে কাটায়, কাটানোর পর তার বন্ধুর সাথে শেয়ার করে, তার বন্ধু বলে যে আর এগুলো কিছু না, তুমি ঘুমটুম হয়নি ঠিকভাবে, এরকম কিছু হয়েছে, সামথিং রং। তো এরকম করে চলতে থাকে দুই তিন দিন, যাওয়ার পরে চাচুর সাথে মানে এখন আমার চাচু আবার ছিল তুলারাশি, সেই ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেনি, তার যে একটা ফ্রেন্ড দিনের বেলা কোনো কিছু ঘটছে না বাট ঘটছে চাচুর সাথে। সো এখন চাচু ভাবতেছে যে না এখানে কিছু একটা আছে। তো চাচু ক্লিনারদের সবাইকে ডাক দেয় যে আমার বাসার একটু ক্লিন টিন করে দাও। দেন ক্লিনার ক্লিন করছে, হাফ অ্যান আওয়ার পরে দুইটা ক্লিনার চলে যায় কিছু না বলে, একজন একজন রয়ে যায়, তো বলতেছে যে দুজন কোথায় গেল, কয় না তারা নাকি বলতেছে সামথিং সামথিং রং সামথিং রং, এখানে আমি কাজ করব না। তো তারা টাকা টুকা না নিয়ে চলে গেছে। তো দেন ওই একজন যে ছিল সে ঘরের একটা কোনায় কার্পেটটা উঠায়, দেন সেখানে একটা ভাঙা কাঠের মতো ছিল ফ্লোর। তো কাঠটা উঠানোর পরে যেটা উডেন ফ্লোর, জার্মানিতে ম্যাক্সিমাম উডেন ফ্লোর, কাঠটা যখন উঠায় তখন সেখানে একটা স্কাল পাওয়া যায়, স্কালার ফুল বডি মানে একটা কঙ্কাল পাওয়া যায়। সো সে সেটা দেখে খুব মানে ভয় পায়। তারপর হচ্ছে আমার চাচু পুলিশকে কল দেয় যেখানে মনে একটা ফুল বডি ইয়া পাওয়া গেছে, মানে এটা কি। তারপরে হচ্ছে পুলিশ আসে, পুলিশ আসার পরে বলতেছে যে এখানে আচ্ছা ঠিক আছে আপনার এত কিছু জানা দরকার নেই, আপনি এই বাসা কাঠ থেকে নিয়েছেন, কল দেন। দেন সে লোকটাকে কল দেয়, বাট কল ঢুকছিল না, কলটা বন্ধ, ফোন নাম্বারটা বন্ধ। তারপর পুলিশ সেটাকে নিয়ে গিয়ে রিউচাল অনুযায়ী গ্র্যাভিয়াটে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে চাচু আর চাচুর বন্ধু ঠিক করলো এই বাসায় থাকা যাবে না, এইরকম যদি ঘটে এই বাসায় থাকা যাবে না। তারপর তারা ডিসাইড করলো, তন্মুহূর্তে যেটা হয় চাচু আমার চাচু ইন্টারেস্টিংলি পুলিশদের কল দেয় যে আচ্ছা আপনার এখানে মানে কি জিনিসটা কি ব্যাপারটা কি হয়েছে। পরে পুলিশ যেটা বলল সেটা হচ্ছে এখানে একটা মেন্টালি ডিসঅর্ডার এক লোক বাস করত, যে তার ওয়াইফকে মানে মেরে, তারা গেস করছিল তার ওয়াইফের লাস্টটা পায়নি, তারা গেস করছিল এটাই তার ওয়াইফের লাস্টটা ফাইনাল পাওয়া গেছে। তখন চাচু তার হাজবেন্ডটা কি করেছিল বলতেছে তার হাজবেন্ড তাকে মেরে মেন্টালি ডিসঅর্ডার যেহেতু সে রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সুইসাইড করে আর কি। সুইসাইড করার পরে সে চলে যায়। আচ্ছা ঠিক আছে। তো আমার চাচু এরকম সামহাও ছবিটা দেখতে পায়। দেন যেটা হয় ছবিটা ওই যে লোকটা টার্মে মানে আপনার ফোন নাম্বারটা দিয়েছিল সেই লোকটাই তার হাজবেন্ড। সবচেয়ে মজার কথা এর আগে এই বাসায় অনেকে ছিল, কেউ থাকতে পারেনি একদিন, একদিন পরে। আর চাচুরা যেহেতু এক সপ্তাহ টানা ছিল যার কারণে এই জিনিসটা বের করতে পারছে যে এখানে একটা লাশ ছিল বা সামহাও। তো তারা দুজন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে চলে যায়। তো যখন টার্ন নেয় মিউনিক থেকে টার্ন নেয় হামবার্গের দিকে টার্ন নেয়, তখন যেটা হয় ওই লোকটা যে লোকটা আপনার টার্মে কার্ডটা দিয়েছিল সেই লোকটা আপনার একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। আমার চাচু দেখে, বাট আমার চাচু ফ্রেন্ড দেখতে পায় না। তো চাচু ফ্রেন্ডকে বলছে তুই দেখতে পাচ্ছিস, থ্যাংক ইউ দিস আমাদেরকে, বাট সে বলে কিছুই দেখতে পায় না, ফরগেট অ্যাবাউট ইট, এরকম করে কি চলে যায় তারা। এটাই ছিল ঘটনা আমার।
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এটা তো নিজের আপনার নিজের চাচুর ঘটনা, রাইট? আচ্ছা ওকে। আমরা পরপর দুটো ঘটনা শুনলাম, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন। মৌমি আমাদের SMS করেছেন, এবং মৌমি নাম ইসলাম জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন, অনেক খুলনা থেকে SMS করেছেন, খুলনা স্টার হল। এবং আমাদেরকে সবুজ টাঙ্গাইল থেকে SMS করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ ফ্রেন্ড SMS করেছেন। নাইম আমাদের ফাহিম আমাদের খুলনা থেকে SMS করেছেন, এছাড়াও শুভ আমাদের SMS করেছেন নাটোর থেকে, এছাড়াও আমাদেরকে অয়ন SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এসকে পারভেজ, এছাড়াও সালমান SMS করেছেন আমাদেরকে, আমাদেরকে SMS করেছেন আসিফ ইসলাম বাড্ডা থেকে, এছাড়াও আমাদেরকে খুলনা থেকে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মাহবুব আমাকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সুমন রায় সহ আরো অনেকে। তো যারা আপনারা SMS করতে চান তারা চলে যান মোবাইল মেসেজ অপশন এবং সেখানে গিয়ে টাইপ করুন 40 FORT 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা অন্য একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, দিস ইজ জান্নাত, আমি আপনাদের শো এর অনেক পুরনো লিসনার, একদম শুরুর ইয়ার থেকে শুনি। যাই হোক আমি আসতে পারবো না এবং আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি মেইল করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনার কত মানে বছরটা ঠিক আমার মনে নেই, এটা ভূত এফএমের শুরুর ইয়ার ছিল এবং ঘটনার রাতে আমি ভূত এফএম শুনছিলাম। সুমন ভাইয়ের ভাগ্নির একটা ঘটনা নিশ্চয়ই মনে আছে আপনার রাসেল ভাই। আমি ভূত এফএম শোনার পর ঘুমিয়েছিলাম আর ওই রাতে আমার বড় আপু ভূত এফএম শুনেনি, আগেই ঘুমিয়ে যায়। আমার সাডেনলি আমার ঘুম ভেঙে যায় এবং কয়টা বাজে তখন মনে নেই, বাট অবভিয়াসলি রাত দুইটার বেশি, কারণ ভূত এফএম শোনার পরে আমি ঘুমিয়েছিলাম। আমি আর আমার বোন বেডে লম্বা হয়ে শুই এবং আমার দিকটায় আমি শুয়েছিলাম এবং পাশেই ছোট একটা বক্স চেয়ার ছিল, আচ্ছা একটা ছোট বক্স চেয়ার, আর পাশেই আমার বড় আপুর পড়ার টেবিল। আমার জানালার দিকে পা দিয়ে আমি শুয়েছিলাম এবং চেয়ারটা ছিল পায়ের দিকে, সো জানালার বাইরের আলো পড়েছিল চেয়ারটায়। ওইখানে আমি খুব হঠাৎ দেখলাম যে খুব মোটা লম্বা লোমশ একটা কিছু বসে আছে, যার হাইট বসা অবস্থাতেও অনেকটা ধারণ মানুষের মতন, এবং তার চোখগুলো খুব লাল ছিল। তারপর জিনিসটা আমার দিকে ঘুরে তাকিয়ে আমার দিকে দাঁড়ালো এবং তখন জিনিসটাকে পুরো আমার সিলিং এর সমান লম্বা মনে হলো। এবং আমাদের এখানে বলে রাখতে চাই যে আমাদের বাসাটা একতলা ছিল এবং বাসাটা যুদ্ধের অনেক আগের, এবং সো অন্য পুরনো বাসার মতোই আমাদের বাসার সিলিংও অনেক উঁচুতে ছিল। জিনিসটা আমার গলা চেপে ধরলো আর আমি ভয়ে নাকি কি জন্য আমি জানি না, বাট মুভ করতে পারছিলাম না আমি ওই সময়টা। তখন আমি সুরা পড়তে শুরু করলাম এবং ঠিক ওই সময় আমার আপুর হাত আমার হাতে লাগে এবং আমাকে জিনিসটা ছেড়ে দিয়ে চলে যায়। অনেকটা বোবা ধরার মতো ব্যাপারটা আর কি। এবং আমি রুমে যে উইন্ডোর দিকে উইন্ডো খোলা থাকে এবং অলওয়েজ পাশেই অনেক মানে বড় একটা আম গাছ সেটা দেখা যায়, এবং আমি তখন আপুকে ডেকে রুমের লাইট অন করে দিলাম এবং লাইট অন করার পর আপু দেখে যে বুঝতে পারে যে আমি অনেক ভয় পেয়েছি সামহাউ। সো আমাকে আর কিছু না বলে জাস্ট সিচুয়েশনটা নর্মাল করার পর ঘুমোতে বলে। ওই দিন রাতে আমি অনেকক্ষণ জেগে থাকি, পরে আজানের পর ঘুমাই। সো সকালে উঠে উঠতে আমার অনেক দেরি হয়। পরে আপু দুপুরের দিকে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, আমার গলায় অনেক ব্যথা ছিল আর কোনো হাতের ছাপ ছিল না, বাট লাল হয়েছিল জায়গাটা। এবং আমি আপুকে সব বলি এবং আসল ইন্টারেস্টিং কাহিনীটি এরপরে। আপু আমার কথা বিলিভ না করে না, বিকজ আপু অনেক সাহসী আর আমি অনেক অল্পতেই ভয় পেয়ে যাই। ভাবতো যে এমনি হয়তো আমি কোন স্বপ্ন টপ্ন দেখে ভয় পেয়েছি, বাট আপু আমার গলার লাল দাগটা দেখেছিল। আরও ইন্টারেস্টিং ব্যাপারটা সে ওই দিন যে সকালবেলা আম্মু আপুকে বলল যে রাত 3:30 দিকে আম্মুর ঘুম ভেঙে যায় একটা স্বপ্ন দেখে। আম্মু দেখে যে ওই রকম একটা লম্বা মোটা লোমস একটা ফিগার সে রাতে আমাদের দিকে দাঁড়িয়ে আছে এবং হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরছে। তখন আম্মু জানালা দিয়ে পাশের বাসার আম গাছের ডাল ভেঙে আমাদের দিকে এবারে জানালার দিকে ছুড়ে দেয় আর কি, এবং জানালার দিকে ভেঙে পিটিয়ে জানালার ওই দিক দিয়ে বের করে দেয় এবং জিনিসটাকে। এই ড্রিমটা এই স্বপ্নটা দেখার পরে আম্মুর ঘুম ভেঙে যায় এবং আম্মু আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটাও ঠিক আম্মুর যে ঘটনাটা সেই একই সময়ে ঘটে। এবং এই স্বপ্নটা দেখেই আম্মুর ঘুম ভেঙে যাচ্ছে এবং একই সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটলো। সো আপু পুরা মানে অবাক হয়ে যায় এবং আম্মুকে রাতে ব্যাপারটা তখনও সে কিছু বলেনি। এরপর আমাকে জিজ্ঞেস করে, আমার ঘটনাটাও সেম, আপু আমাকে জাস্ট সব শোনার পরে জিজ্ঞেস করলো যে আমি কি আম্মুর সাথে এগুলো নিয়ে কোনো কথা বলেছি কিনা। এরপর আমাকে নিয়ে আম্মুর কাছে যায় এবং আম্মুকে জিজ্ঞেস করে যে আম্মু স্বপ্নের ব্যাপারটা বলেছে কিনা আমাকে। তখন আম্মু আপুকে ইশারা করে জানায় যে সামনে কেন বলছে, মানে আমি ভয় পেয়ে যাবো এরকম একটা ব্যাপার। এবং আপু আমাকে আমার কথা বিলিভ করে এবং আম্মুকে আমার ঘটনার কথা বলে, বাট আমি তখনও জানতাম না যে আম্মু এই স্বপ্ন দেখেছিল। আমাকে পরে আপু বলে যে আম্মু এই একই স্বপ্ন দেখেছিল। যাই হোক, ওইটা ছিল আমার লাইফের ফার্স্ট ঘটনা। তখন আমি স্কুলে পড়তাম, অনেক ভয় পেয়েছিলাম, পরে এত মানে এরকম আরো কিছু ঘটনা ঘটে, বাট ছোট ছোট কিছু ঘটনা আমাদের বাসায় হয়েছিল এবং এখন ওই বাসাতে আমরা থাকি না, বাসাটা খালি আছে এবং আমাদের পুরনো জিনিস রাখা হয়েছে ওই বাসাটায়। তো প্রায়ই যাওয়া হয় ওইখানে আর এখন কেমন যেন একটা ছমছমে একটা ভাব থাকে বাসাটার মধ্যে। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা আমরা শুনালাম। আমরা একটা আংটির ঘটনা শুনবো ছোট্ট এবং তারপর আমরা একটা ব্রেকে যাব। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রথম যে আমাদের অতিথি তার কাছে, এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন। এবং আপনার কাছে আমরা সবসময় অনেকেই শখ করে ডায়মন্ড রিং পরি, এবং যারা যিনি এখন ঘটনা বলছেন তিনি একটু অ্যাস্ট্রোলজিও জানেন এবং হাত দেখতে পারেন তিনি, এবং এই সমস্ত গ্রহ নক্ষত্রের ব্যাপার বা কোন জেম পরা যাবে না যাবে এটা সম্পর্কে তিনি বেশ ভালো জানেন। বাট এবং তিনি আমাকে তিনি যেরকম বলবেন এখন আপনাদেরকে ঠিক একইভাবে অনেকেই আমাকে আমিও খুব বিশ্বস্ত জায়গা থেকে শুনেছি যে আসলে আমরা ডায়মন্ড যেরকম পছন্দ করি সবাইকে নাকি ডায়মন্ড স্যুট করে না, রাইট? আমি ঠিক বললাম? থ্যাংক ইউ। এবং এই ডায়মন্ডের যদি আবারও মানে অনেক সময় আপনি যেটা বলছেন আপনার ঘটনাটা অনেকটা এরকম যে আমার কোন একটা আংটি কোন একটা জেইম আছে হয়তো সেটাতে, সেই আংটিটাও অন্য কেউ হয়তো ব্যবহার করেছিল, তারপর যদি আবার আমার কাছে আসে ততক্ষণে সেই আংটির পিওরিটি নষ্ট হয়ে যেতেও পারে, রাইট?
তার মধ্যে ডেফিনেটলি এটার কিছু খারাপ কিছু রেডিক্যাল প্রভাব অবশ্যই থাকতে পারে। কেউ হয়তো এটা এমনও করতে পারে যে কিছু কুফরি কালাম বা ওই ধরনের কিছু জিনিস করার। তো ধন্যবাদ রাসেল ভাই,
আপনার আংটিটা তো আগে আপনাদের কাছে ছিল পরে বাইরে গেছিল।
জি, কারণ এটা 23rd of July যেই মাধ্যম দিয়ে আমাকে দেওয়া হয়েছিল, তো আমি মূল ঘটনাতে এখন যাচ্ছি। তো আংটিটা প্রথমে পরার পরে মানে যেই সিমটমস গুলো হলো বাসায় আসার পরে ফার্স্টেই আরেকটা ডায়মন্ড রিং ওই রাতেই হারিয়ে গিয়েছিল। তারপরে সেফটি সিকিউরিটির কারণে আমি সেটা কয়েকদিন পরিনি। তো তারপরে হঠাৎ যখন একটা আংটি চলে গেল, এরপরে আমি কিছু আশ্চর্য রকম কিছু স্বপ্ন দেখা শুরু করলাম, যে প্যারানর্মাল যে স্বপ্নগুলো আছে যেগুলোর কোনো এখনো সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন নাই আমার কাছে। তো সেই স্বপ্নগুলো এতই ভয়ঙ্কর যে বলার অপেক্ষা রাখে না। তো তখন আমি এক এরকম যে জেমের ডিল করতেন, তো ওনার কাছে, উনি সবসময় আজমের থেকে জেমটা মানতেন, তো আমি ওনাকে বিশ্বাস করে দিলাম যে আপনি এটা রাখেন, আমি সময় হলে পরে নিব। তো যখন ওটা দেওয়ার পরে আমি ইচ্ছা করে তখন বাসায় আংটির ব্যাপারটা ওভাবে আর ডিসক্লোজ করিনি, কিন্তু বুঝতে পারছিলাম যে এটা আমার ফিজিক্যালি ফিট করছিল না, আরো কিছু খারাপ ইয়ে হচ্ছিল। তো মেইন যে ব্যাপারটা, ঠিক আজ থেকে 2 সপ্তাহ আগের ঘটনা বলি, তো সেখানে যখন আমি একটু আমি দেশের বাড়ি গিয়েছিলাম আসলাম, তো পরে যখন আমাকে খুব পিয়ার প্রেশার দিচ্ছিল যে আংটিটা কোথায়, তো আমি অনেক কষ্ট করে সেটা আবার রিকালেক্ট, যখন রিকালেক্ট করলাম তো দেখলাম যে ওটার রংটা অলরেডি একটু পেল হয়ে গিয়েছিল। পেল হয়ে যাওয়ার পরে আমি তারপরেও আমার প্রথম কাজ ছিল যে আমি বাবার কাছে নিয়ে যাব। তো আংটিটা যখন আমি পাওয়া মাত্রই বাবার কাছে যেতে যাচ্ছিলাম, যাওয়ার পরেই আমাদের বিজনেস যে প্রেমিসেসে যাওয়ার পরে শুনলাম যে আব্বুর
এমপ্লয়ি খবরটা
দেন যে আব্বুর নাকি সিভিয়ার একটু হার্ট অ্যাটাক করেছে, জাস্ট চরম পেইন। ওই মুহূর্তে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে এর আগে কখনো কিছু হয়নি, বাট জাস্ট এক্স্যাক্টলি আংটিটার পাওয়া মাত্রই ঘটনাটা ঘটার পরে, তারপরে বাবাকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়, উঠে তখন ডাক্তার বলে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার জন্য। তো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে রাসেল ভাই, যে আমি আমার এই শর্ট লাইফে কখনো সামনে দিয়ে কখনো মানে মানুষ যে মারা যায় এই সিনটা কখনো আমার দেখার আমি দেখতে দেখার সুযোগ হয়নি,
দুর্ভাগ্য হয়নি,
এত দুর্ভাগ্য আমার হয়নি এত ডিজাস্টারের পরেও। তারপরে যখন ওখানে নিয়ে শিফট করা হলো, আমি অ্যাম্বুলেন্সে চলাকালীন, কারণ এই আংটিটার কারণে অনেক কার্স, অনেক আমার কাছে মনে হলো যে একটা অভিশপ্ত ব্যাপার হয়তো অলরেডি গ্রাস করে,
মানে আপনি আপনি যা সন্দেহ করেছিলেন তাই হলো যে আংটিটা প্রথমে আপনাদের নিশ্চয় আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল প্রথমে,
প্রথম দিকে সৌভাগ্য এনেছিল, কিন্তু তারপরে যখন সিমটমস গুলো দেখলাম যে অন্য রিভার্সাল হওয়া শুরু করলো, মানে একের পর এক কিছু ভয়ঙ্কর কিছু লুসিড ড্রিম বা যে স্বপ্নগুলো আমি দেখতে চাইনি এমন এমন কিছু স্বপ্ন দেখা শুরু করলাম, ওই মুহূর্তে আমি ভাবলাম যে হয়তো এটা আপাতত আমি আমার জন্য সুটেবল না, দেখি আমি সেফ জায়গায় দিয়ে রাখলাম।
ফাইন, আপনার এটা এই যে আংটিটা হাতে পাওয়ার কয়েকদিনের মধ্যে থেকে আপনার লাইফের এরকম মানে নেগেটিভ ঘটনাগুলো ঘটতে শুরু করলো?
ঠিক সাত থেকে চোদ্দ দিনের মাথায় এই ঘটনাগুলো
এগুলো একেবারে আপনার লাইফে নতুন,
একদম সম্পূর্ণ নতুন। হ্যাঁ, কারণ যেগুলো ঘটনাগুলো দেখছিলাম মানে এগুলোর সাথে আগের কোন, কারণ এর আগের পর্যন্ত ভালো ছিল, কারণ আমি যখন আমার একটা গ্রিন কালারের সেটা নামটা আমার এখন মনে আসছে না, মুনস্টোনও ঠিক না, তবে এমারাল্ড পাথরটা আমার জন্য ছোট বলছিল, কিন্তু সেটা যে কোনো কারণে আমাকে খুলে রাখতে হয়েছে। তো যখন এই আংটিটা পাওয়ার পরে পরে আমার বাবা যেহেতু বলছিল যে আমিও এখানে একটা ছোট্ট স্টোরি বলে নেই, এরকম বাবারও আমার এরকম ইয়াং কালে একবার একটা আংটি একজনকে দিয়ে দেওয়ার পরে সেটা আবার তিন দিন ঘোরার পরে আবার আমার দাদিকে দিয়ে দিয়েছিল, তারপরেও কিছু কিছু ফ্যামিলিতে এরকম প্রবলেম হয়েছে। তো সেই কার্মিক প্রসেসটাই হয়তো আমার উপর দিয়ে এত বছর পর আসলো, যেটা আমি জানতামও না। তো তখন যখন আমি আংটিটা দেওয়ার পর আমি ডক্টরকে খালি বললাম যে একটু আব্বুকে পড়িয়ে দিতে, যে কোনো কারণে যদি সে তার ব্রিদিং এর সমস্যা যাতে না হয়। তো ওই রাতে রাসেল ভাই আমি সারা রাত হসপিটালের ফ্লোরে শুয়েছিলাম, আমি এতই ভয় পেয়ে গেছিলাম, হয়তো কানতে কানতে, আর কিছু মানুষ আমাকে অনেক সমবেদনা দিচ্ছিল প্র্যাকটিক্যালি। তো তখন আমি একবারই বললাম যে যদি কোনোভাবে যদি আমি মানে ইনকেস মারাও যেতাম, তার ইন রিটার্ন যদি আমার বাবা বেঁচে থাকতো, তাও মানে সেরকম একটা সিচুয়েশনে ওই থার্সডে নাইট চলে গিয়েছিল। এন্ড সেখান থেকে তারপরে আমি চিন্তা করলাম যে না, এখন আর একটু এটাকে হয়তো কিছু এটার কুফরি কালাম বা কোনো খারাপ র্যাডিক্যাল প্রভাবগুলো আছে, সেটা আমি আরেকজনকে দিলাম যে এটার পরীক্ষা নিরীক্ষা করে,
মানে এখন আপনার কাছে নাই, আপনি পাঠিয়েছিলেন ওটা পিউরিফাই করার জন্য,
যেটা ঠিক হয় আসলে আমি সেটা দিই। এটাই ছিল।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরাও দোয়া করি যে আপনাদের যে খারাপ প্রভাবটা আপনি মনে করছেন সেটা কেটে যাক। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে তাইমুর এস এম এস করেছেন শিয়ালদাপাড়া থেকে, এবং তার কাছে এখনো পর্যন্ত ভয় লাগেনি যদিও তিনি তাই লিখেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে ভয় পাচ্ছে এটা লিখেছেন, তার পরপরই পরের এস এম এস এ আনন্দ বিএন স্কুল চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে তুর্য মগবাজার থেকে লিখেছেন যে অস্থির স্টোরি ছিল অমিত দা। আচ্ছা, অমিতম পল আমাদের এস এম এস করেছেন, শুনতে ভালো লাগছে তার কাছে। এছাড়াও আমাদেরকে কণা রংপুর থেকে এস এম এস করেছেন, চৈতি আমাদের এস এম এস করেছেন, তুনি আমাদেরকে এস এম এস করেছেন, তারা তিনি এবং তার ভাইয়া একসাথে শুনছেন, তারা ভয় লাগছে। রাজীব এবং লোপা রামপুরা থেকে শুনছেন, এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে খুব। এস এইচ আব্রার আমাদের এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাহসী ইমরান হালিশহর থেকে। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমাদেরকে অন্তর, এস এম এস করেছেন অনিক, এবং আমাদেরকে এস এম এস করেছেন, আচ্ছা তিনি বলছেন যে খুলনায় ভূত ফার্ম কবে হবে খুব দ্রুত আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি দোলা দত্ত এস এম এস করেছেন টাঙ্গাইল থেকে, মোবারক চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, এস এম সুজন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রশিদ মিরপুর থেকে, ঐশী নেত্রকোনা থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়াও রিফাত কুমিল্লা থেকে খুলনা, আচ্ছা ইমরান আমাদের এস এম এস করেছেন, ফরিদ ইমরান এবং তার বেস্ট ফ্রেন্ড ফরিদ একসাথে আছেন তারা। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আদনান সহ আরো অনেক এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস দিয়ে কোন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। অনেকক্ষণ পরে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সো আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Grameenphone.
জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন, কারণ স্বপ্নের ভালোর দলে। তো আমি আসলে ইংল্যান্ডের লন্ডনে আছি, তো আমার পক্ষে আসলে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করাটা পসিবল না আমার পক্ষে। তো আমার লাইফে যে ঘটনাটা ঘটে গেছে সেটা ব্যাপারে শেয়ার করতে যাচ্ছিলাম, তো ঘটনা স্টার্ট করছি। তাই আপনারা হয়তো অনেকেই জানেন যে লন্ডন ইজ কল দ্য সিটি অফ আন্ডারগ্রাউন্ড, এখানে এত বেশি ট্রেন স্টেশন প্লাস ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেন লাইন আছে যে মানে পুরা আন্ডারগ্রাউন্ড যতটুক বলা যায় পুরোটাই আন্ডারগ্রাউন্ড দিয়ে কভার করা। কজ যারা লন্ডন সিটিতে আছেন বা সিটির আশেপাশে আছেন তারা জানেন যে মানে সিটিটা কতটা মানে রোড গুলো কত বেশি কনজেস্টেড, সো পিক আওয়ারে এত লার্জ কাইন্ড অফ অ্যামাউন্ট অফ পপুলেশন ট্রাভেল করা ইজ কোয়াইট হার্ড উইদাউট আন্ডারগ্রাউন্ড। তো স্টুডেন্ট এবং জব করি, সো আন্ডারগ্রাউন্ড ইউজ করা আমার জন্য মানে খুবই ইউজুয়াল একটা টপিক। তো মোটামুটি গত 3 বছরে কোনো প্রবলেম হয় নাই। আমি যে এটা থাকি এটার নাম বান্ডোক, এটা নর্দার্ন লাইনের একদম শেষের দিকে, নর্থ সাইডে, নর্থ লাইনের দিকে, তো জোন 4 এ পড়ছে। তো যেটা ঘটনা, আমি কাজ করি ওয়াটারলুতে। তো ওয়াটারলু থেকে আমার বাসা মোটামুটি 46 মিনিটস বাই ট্রেন। তো অ্যাজ এ আমি রেস্টুরেন্টে কাজ করি, এই সময় দেখা যায় ম্যাক্সিমাম দিন আমার ক্লোজ করতে হতে একটু লেট হয়ে যায়। যদি চিনে আমার ক্লোজিং পরে ওই দিন আমার মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে যায় সব কাস্টমার ইয়ে, তারপরে সবকিছু সার্ভ করতে করতে। তো আমি ঘটনায় চলে যাই। তো যেদিনের ঘটনা ওই দিন ছিল সানডে, তো সানডে নাইটে ট্রেনগুলো একটু আগে ক্লোজ হয়ে যায়, মানে স্টেশনগুলো আগে ক্লোজ হয়ে যায়, বিকজ সানডে তো সবকিছু অফ থাকে, প্যাসেঞ্জার ওরকম থাকে না। তো আমি যথারীতি কাজ শেষ করছি ওই দিন মোস্ট 11:30 কাজ শেষ করে, এরপর আমি যখন ওয়াটারলু স্টেশন থেকে ট্রেনে উঠি নর্দার্ন ক্যাচ করি তখন অলমোস্ট 15:12 সামথিং। তো ওইটা ছিল মোটামুটি লাস্ট ট্রেন বা তার আগের ট্রেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বিকজ আমার এখানে যেতে যেতে দেখা যায় সবগুলো ট্রেন লাস্ট অফ পর্যন্ত যায় না, কিছু ট্রেন আগেই থেমে যায়। তো যেটা হয়েছে সেটা মানে ওই দিন যেটা হয়েছে যে আমি ট্রেনে উঠলে আমার স্টপেজ পর্যন্ত যেতে যেতে দেখা যায় আমি সবসময় পাই না, সানডে তিন আমি কোয়াইট, সো আরো পাওয়া যায় না। সেন্ট্রাল লন্ডনে হয়তো একটু বিজি থাকে, যখন আমি ওয়াটারলু থেকে উঠি তখন হয়তো বাকেরা যে প্যাসেঞ্জার থাকে রাতের বেলা শেষের দিকে ট্রেনগুলোতে। তো বান্ডোক যাওয়ার 2 স্টপেজ আগে মোস্ট প্রবলি, হ্যাঁ, তো ওই দিনের ঘটনা। তো আমি দেখলাম যে আমি একদম বসেছিলাম ফার্স্টের দিকের বগিতে, মানে মানে ড্রাইভারের ঠিক পিছনের বগিটা দিয়ে। তো ওই দিন যেটা হলো যে 2 স্টপেজ আগে থেকে আমার ক্যারেজে কোনো প্যাসেঞ্জার নেই, আমি ছাড়া, আমি একা বসা। তো ভালো কথা, তার আগের দিন হ্যালোইনের রাত ছিল, মানে এই জিনিসটা উল্লেখ করো কেন করছি মানে একটু পরে শুনলে বুঝতে পারবেন। তো যেটা হলো যে আমি পরে ইতে গেলাম ওই 2 স্টপেজ পরে, আমরা মানে আমার ক্যারিয়ার গাড়ি যখন প্যাসেঞ্জার নেই, তো আমি বসে আছি হঠাৎ করে দেখলাম ট্রেনের লাইট গুলো চলে গেল। ট্রেনের লাইট গুলো চলে যায় মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে গেলে 1 সেকেন্ডের জন্য চলে যাবে, ওই দিন গেল 3 সেকেন্ডের মতো থাকলো, মানে পুরা ডার্ক, এরকম হয় না বলে আর ট্রেন টানালে কিছুতে যাচ্ছিল। তখন যেটা হলো যে ট্রেন টানালে কিছুতে যাওয়ার সময় ক্যারি করার সময় আমি খেয়াল করলাম যে 3 সেকেন্ডের মধ্যে লাইট অফ হয়ে গেছে, 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর যখন লাইটটা আসলো তখন আমি সেদিকে অবাক হলাম, মানে আই ওয়াজ রিয়েলি লিটারালি শকড যে আমি কি বলবো। আমার ঠিক অপোজিটে, মানে 2 সাইডে বসার মতো জায়গা আছে, আমার ঠিক অপোজিটে একটা চাইনিজ লোক বসে আছে, এবং চাইনিজ লোক বসে আছে এবং সিম্পলি বসে আছে, তার চোখে চশমা ছিল, মানে লাইটের সব পরে যা দেখলাম, মানে কেন সব কারণ হচ্ছে কি একে টুকিও ছিল না ট্রেকে, ট্রেন আন্ডারগ্রাউন্ডে দিয়ে যাচ্ছে, মানে কোনো স্টপেজে থামেও নেই। প্রত্যেকে লোকটা আসলো, তো তারপর যেটা হলো যে যাই হোক আমি কিছু বলছি না, আমি মোবাইলে দিয়ে কনসেন্ট্রেট করার ট্রাই করলাম, তো আন্ডারগ্রাউন্ডে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, মোবাইলে চেঞ্জ করার ট্রাই তার মতো বসে আছে। তো পরের স্টপেজে স্বাস্থ্য করে নেমে গেল, নেমে গেল এর পরের স্টপেজ হচ্ছে আমার স্টপ। তো আমি যথারীতি মানে যথেষ্ট প্যানিক, তখনও ট্রেনে কেউ উঠে নাই, কারণ অত রাত্রিকে উঠেও না সবাই, নামি আর যেহেতু লাস্ট ট্রেন বা তার আগের ট্রেন আমার শিওর একটু দিল। তো বান্ডোক আসার পরে আমি যখন নামলাম স্টেশন থেকে, তখন দেখলাম যে মানে কাইন্ড অফ যে স্টেশনটা মনে হচ্ছে আমার কাছে একটু পুরনো। কেন পুরনো? কারণ আমি প্রতিদিন এই স্টেশন ট্রাভেল করি, ইন্টেরিয়ারটা একটু অচেনা লাগতেছে, জিনিসগুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওকে ফাইন, টু সাম কাইন্ড অফ মন হচ্ছে ব্যাড ডেটেড, মানে হঠাৎ করে আমার মনে হচ্ছে, আমি মনে করলাম যে আমি টায়ার্ড আছি কোনো কারণে, একটু আগে আমি খুশি এই জন্য মনে হয় দেখছি। এই হোক আমি স্টেশন থেকে বের হলাম, যথারীতি স্টেশন থেকে বের হলে যেটা হয় যে স্টেশন থেকে বের হয়ে স্টেশনের অপোজিট একটা পাব, পাবের সাইডটা অফ লাইসেন্স, আমি সবসময় অফ লাইসেন্স থেকে হয়তো বা জুস বা হয়তো বা বাসার জন্য ব্রেড বা এই সেগুলো নিই। তো আমি উইদিন ব্যাপার আমি স্টেশন থেকে যখন বের হলাম, ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন, আমি দেখলাম যে সেই চাইনিজ লোকটা ছিল বাইরে দাঁড়ানো, ওই ঠিক রাস্তার অপোজিটই পাবের ওখানে দাঁড়ানো, ওই পাবের আশেপাশে কিছু নাই, ওই অফ লাইসেন্সটাও নাই, এবং মানে যেইখানে পিস ঢালা রাস্তা থাকার কথা, যেইখানে বাস স্টপেজ থাকার কথা, সেইখানে থকথকে কাদা, মনে হচ্ছে যে আমি কোনো গ্রামে চলে এসেছি, সেই থেকে বের হয়ে মনে হচ্ছে আমি কোনো গ্রামে চলে এসেছি, কাইন্ড অফ সেরকম। এখন আমি কোথায় যাব, আমি দিক দিয়ে বাসায় যাবো, প্রথমে এখান থেকে বাস নিতে হবে, বাস নিয়ে বাসায় যেতে হবে, আই ওয়াজ কমপ্লিটলি শক যে আমি কোথায় বাস টানবো, বাসও পাচ্ছি না, তো কাদা মাটি, এখন আমি কোন দিকে যাবো তাও বুঝতে পারতেছি না, ওই লোকটা দাঁড়ায়। আর মজার ব্যাপার হচ্ছে যখন আমি ট্রেনে উঠি তখন ওয়েদার পুরো ক্লিয়ার, পরে দুদিন কোনো রেন নাই, থেকে বেরোই তখন বৃষ্টি পড়তেছিল, থপথপে কাদা, আমার একটা অলরেডি আমি মানে না খেয়াল করে খাড়া দিয়ে ফেলছি, সো প্যান্ট ওয়াজ ডার্টি। এন্ড দেন আমি যেটা হলো আমি আবার স্টেশনে ঢুকতে যাবো, তখন যেটা দেখেছি সে টর্চ অফ করে দিছে, সে ঢোকারও কোনো ওয়ে নেই, আমি ওখানে দাঁড়ায় থাকলাম। তো একটার সময় জানি লোকটা রাস্তা ক্রস করে আমাদের আসা শুরু করলো, তো আসা শুরু করতে করতে আমি এখন তোর দিব না কি করবো আমি বুঝতে পারতেছি না, তো লিটারালি সে আমার সামনে এসে এক গাল হাসি দিল, সেটা আমাকে বলবো যে ওয়েলকাম টু মাই এজ, আমি তখন ওকে বললাম যে what do you mean by that, and he just laughed and he said to me you will understand. তারপর সে আস্তে দিয়ে আস্তে আস্তে সম্ভবত ডানের দিকে চলে গেল, এত ভালো মতো সো মাছ ইন শক দেখায়। এন্ড দেন যেটা হলো আমি সুরা পড়তে পড়তে ডানের দিকে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে একটা সময় দেখলাম যে আমি আমাদের জঞ্জনে কোনো সময় স্ট্রিটে লাইটের অভাব হয় না, এটা সবাই জানে, লিটারালি দেয়ার ওয়াজ নো লাইট, দেয়ার ওয়াজ নাথিং, দেয়ার ওয়াজ জাস্ট সাম পাবস অ্যারাউন্ড, কোনায় কোনায় পুরানো মূলের পাবগুলো যেরকম থাকে কাইন্ড অফ ওরকম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি 18th century বা 17th century কোনোভাবে চলে আসছি, মানে এরকম অবস্থা জিনিস কোথায় একবার চিন্তা করতেছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কি হচ্ছে আমার সাথে। তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমি একটা দোকানের মতো দেখলাম, দোকানটা নর্মালি ভেজি ফুড বাই টাইপের কিছু বিক্রি করে, হয়তো বা দিনের বেলা তখন বন্ধ ছিল। তো ওটা নিচে গিয়ে দাঁড়ালাম, বিকজ ইট ওয়াজ রেনিং অ্যান্ড আই ওয়াজ গেটিং ওয়েট। তো এখন আমি আসলে কোনো রাস্তা বুঝতে পারতেছি না, জানি কিভাবে কি করবো, মোবাইল বের করলাম পকেট থেকে, মোবাইলে কোনো সিগন্যাল নাই, জানি জিপিএস ইউজ করবো যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি, মোবাইলে কোনো সিগন্যাল নাই, কোনো সার্ভিস, কাউকে ফোন দিব সেটাও পারতেছি না, এভাবে কতক্ষণ গেছে আমার মনে নাই। হঠাৎ করে দেখলাম যে স্কাই ওয়াজ গেটিং ক্লিয়ার অ্যান্ড একটা লোক আসতেছে অন্যদিক থেকে, আমি জিজ্ঞেস করলাম যে ক্যান আই ইউজ ইউর ফোন, আই নিড টু কল সামওয়ান, অ্যান্ড দেন ইউ আর জাস্ট আমার দিকে আমাকে তাকায় থাকলো যে ক্রেজি কিছু বলে ফেলছি, আমাকে বলতেছে যে ফোন ইউজ করবা, তুমি পে ফোন ইউজ করো, তো আমার কাছে ফোন কিভাবে চাও, তুমি বুথে যাও, কাইন্ড অফ সে এমন ভাবে প্রেটেন্ড করতেছে যেতে মানে মোবাইল বা ফোন কি জিনিস বা সেলফোন কি জিনিস সে জানি না। At that time I was really in pain, like কি হচ্ছে আমার সাথে। তো এরপর লিটারালি সত্যি কথা বলতে মানে আমি ওইখানে মনে নেই কতক্ষণ হাসছি, হাঁটতে হাঁটতে আমার একটা সময় খেয়াল হলো যে আমি একটা কোনো একটা গার্ডেন টাইপের কোনো কিছুর পাশে দিয়ে হাঁটতেছি, দেন আই রিয়েলি ফাইন্ড আউট দ্য ওস্ট নাইটমেয়ার যে ইট ওয়াজ মেবি আ সিমেট্রি অর সামথিং লাইক দ্যাট, যেটা কিনা আমি বাউন্ডোকে অলমোস্ট 3.5 বছর ধরে থাকি, সো আমি বাউন্ডোকের আশেপাশে মানে আমার বাসার আশেপাশে কোনো সিমেট্রি নাই, এই সিমেট্রি কোথেকে আসলে আমি তাও বলতে পারবো না, এইখানেও একই ঘটনা, মানে ভয়ে আত্মা সুগাজার মতো অবস্থা। কজ এই সিমেট্রির ঠিক গেটের ওই পারেই ওই চাইনিজ লোকটা, মানে আর সিমেট্রিতে কোনো ই নাই, আলো নাই, বাট হঠাৎ করে যখন বিজলি চমকাইল, যখন মানে আকাশে লাইটনিং হলো, আমি তখন দেখলাম চাইনিজ লোকটাকে এবং সাথে সাথে সম্পর্ক সবকিছু ডার্ক। এরপরে আইডেন্টি, এরপরে যখন আমার ঘুম ভাঙল তখন আমি দেখলাম আমি হসপিটালে, লন্ডনের হসপিটাল হোয়াইট চ্যাপেলের ওখানে। তো কাইন্ড অফ পর আমি যেটা জানতে পারলাম যে আমার এক ফ্রেন্ড, ও আমার ফোন ছিল, আমার রুমমেট, ও খুঁজে পাচ্ছিল না, আমাকে রিচ করতে পারতেছিল না। পরে ডেলি ইন দ্য মর্নিং 5:30 সে আমাকে রিচ করতে পারছে। বাট আমি নাকি একটা দোকানের সামনে পড়েছিলাম, পরে আমি যেটা শুনছি আর কি ফ্রেন্ডের কাছ থেকে, যেমন ফোন রিসিভ করছে, ফোন রিসিভ করে পরে ওর কাছ থেকে কনফার্ম হয়, পরে ও আমাকে এসে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে। তো আমি জানি না এরকম আসলে কেন হয়েছে, বাট এর এক্সপ্লেনেশন কি, আমি স্টিল আমি মাঝে মধ্যে রাতেরবেলা একমিনিট দেখি যে ওই চাইনিজ লোকটা ওই ট্রেন ওই সিমেট্রি। আমি জানি না এই ঘটনার লিঙ্ক কি বা কোথেকে আসছে। সো থ্যাংকস টু অল, বাই বাই।
FM, the night comes alive with Gramophone.
That's right, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুড থিয়েটার 0.2 FM। ঘড়িতে সময় রাত 12:44। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি একটু পড়তে চাই, এবং এই ঘটনাটি লিখেছেন আমাদেরকে নওশিন, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি নওশিন উত্তরা থেকে। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। ঘটনাটি ঘটে কিছুদিন আগে আমার নানু বাড়িতে, খালামুনির বাসায়। আমি এর আগে ভূতাফেমে আমার কাজিন রোজার একটি ঘটনা শেয়ার করেছিলাম, সেটা প্লেও করা হয়েছিল আমার ঘটনাটি ওকে কেন্দ্র করেই। এবার চাঁদ রাতে আমার নানু বাড়ি যে আমরা যাই ঈদ করতে, তিনতলায় খালামুনির বাসা। আমরা ওখানে গেলে সবসময় ওই বাসাতেই থাকি, সেটা তিনতলায়, সামনে বড় ছাদ এবং অনেকগুলো পুরনো বাড়ি এটা, মানে ওই এলাকায়, এবং নামটা বলছি না, কিন্তু গাজীপুরেরই কোনো একটা জায়গায়। ওদিন সারাদিন আম্মুর সাথে শপিং করে নানু বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়, খুব ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়ি। বিছানাটা বেশ বড় বলে আমরা চারজন একসাথে ওই বিছানায় ঘুমাই, আমি, আমার আম্মু, খালামুনি আর ছোট্ট রোজা। ঘটনাটি ঘটল ওদিন রাতেই, রাত 3:00 কি 4:00। আমার মাথার কাছে একটা জানালা ছিল, আমি স্পষ্ট কোনো কিছুর আওয়াজ পেলাম সেই জানালার কাছে। শব্দটা ঠিক এমন যেন কোন চামচিকা আটকে গেলে যেমন চিঁ চিঁ করে একটা শব্দ হবে, ঠিক সেরকম। আমি আম্মুকে ডাকলাম, আম্মু তখনই আওয়াজটা শুনতে গেলে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি কোনো ব্যাখ্যা পেলাম না, আওয়াজটা অসম্ভব ভয়ের ছিল। এরপর দুই তিন দিন কোনো প্রবলেম হয় নাই। আমরা 6 দিনের জন্য গিয়েছিলাম। আমার সাথে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল 5ম দিন, ফজরের আজানের আগে। অর্থাৎ রাতে আমার ঘুম ভেঙে যায় আওয়াজে, যেহেতু আমার ঘুম খুব পাতলা, অল্প আওয়াজেই ঘুম ভেঙে যায়। এবারে আওয়াজটা অদ্ভুত, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার বোন রোজা থপথপ করে হাঁটছে ঘরের এপাশ থেকে ওপাশ। আমি পুরো ঘরটায় তাকিয়ে রোজাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু রোজা নেই এবং রোজার হাঁটার শব্দ কিন্তু কোথাও পাচ্ছি না। ওর প্রোগ্রেস যেহেতু বয়সের তুলনায় কম, তাই ওকে এখনো স্বাভাবিকভাবে ও হাঁটতে পারে না, সে হাঁটলে থপথপ আওয়াজ হয়। ওর হাঁটার আওয়াজ আলাদা বলেই আমার চিনতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমি যেহেতু খালামুনি এবং আম্মুর মাঝে শুয়েছিলাম, তাই রোজা বিছানায় আছে কিনা বুঝতে পারছিলাম না, উঠে দেখব সেই সাহসও পাচ্ছিলাম না। আমি কোনোভাবে খালামুনকে ডেকে জিজ্ঞেস করলাম, রোজা কি বিছানায় আছে? তার উত্তর পাওয়ার পর আমার ভয় যেন আরো জাঁকিয়ে ধরল। সে বলল, হ্যাঁ, রোজা তো পাশেই ঘুমাচ্ছে। আমি তাকে বলার সাহস পেলাম না আমি কি ফিল করছি। ফজরের আজানের সময় স্বাভাবিক হয়ে গেল সবকিছু। সকালে উঠেই আমি সবার সাথে ব্যাপারটা শেয়ার করি। আম্মু শুনে, সেও এর আগে 2 বার এক্সপিরিয়েন্স করেছে এই একই রকম ঘটনা, এবং এমনই এক রাতে আম্মু জানালায় টোকা দেওয়ার আওয়াজ পায় তিনবার এবং মাঝরাতে সেটা এবং জানালার ওপাশে কোনো কার্নিশ নেই যেখানে এবং নেই যেখানে দাঁড়িয়ে কেউ এটা করতে পারে অন্য এবং আগেই এখানে উল্লেখ করা হয়েছে যে বাসাটা তিনতলায়। অন্যদিন আম্মুর পায়ে খামচি দেয় একবার সে যেটা স্পষ্ট আম্মুর টের পায়। যেহেতু আমি ব্যাপারগুলো শেয়ার করেছি সেও সেগুলো বলল। ওদিন আমরা চলে আসি, রোজার ওপর খুব খারাপ জিনের আসর আছে এবং এগুলো তারি করা, বাড়িটা হুজুর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল, বাঁধিয়ে দিয়ে গেছিল হুজুর, কিন্তু তা হয়নি কারণ বাঁধাতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি কারণ বাড়ি বাঁধাতে হলে সম্পূর্ণ বাড়ি বাঁধাতে হবে এবং আরো কিছু রিচুয়াল আছে যেগুলো যেটা ফলো করতে হবে কিন্তু সেটা ফলো করা হয়নি। রোজার প্রোগ্রেস অনেকটা এসব কারণেই আটকে গেছে এবং আমাদের অনেক পীর হুজুর ধরেও কোন লাভ হচ্ছে না। আমার নানু বাড়ি পুরোটাই হন্টেড, আরো অনেক কাহিনী আছে যেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব এবং এইটাই ছিল ঘটনা। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনার চমৎকার এই ঘটনাটির জন্য। এবং আমি কিছু SMS এ যাব এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি নিমিজ SMS করেছেন ময়মনসিংহ থেকে, তিনি লিখেছেন তিনি অনেক ভয় পাচ্ছেন হুমায়রা, তিনি ক্লাস 7 এ পড়েন, বাড্ডা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ও মাই গড আপনি ঘুমিয়ে যাননি এখনো, আমিন আমাদের সাথে রয়েছেন বগুড়া থেকে, তিনি শুনছেন আমাদেরকে এবং তিনি ভূতাশ্রম অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। মামুন পাবনা থেকে আমাদের লিখেছেন যে তিনি বলছেন যে ইমেলটা তার কাছে ভালো লেগেছে। মিরপুর থেকে সুমাই আমাদের SMS করেছেন এবং আজকে তার বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনার জন্য। সুপ্ত ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি আমাদের এই প্রোগ্রামটি প্রশংসা করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে। এছাড়াও সামিহা এবং মাইশা ময়মনসিংহ থেকে SMS করেছেন এবং দুই বোন একসাথে তারা ভোতাফাম শুনছেন এবং আমাদেরকে আনন্দ আমি আনন্দ SMS টা পড়েছি। নাজ আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে, থার্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মিসবা আমাদের SMS করেছেন, দোলা দত্ত আমাদের SMS করেছেন টাঙ্গাইল থেকে, মনিরা আখতার তন্নি আমাদেরকে বলছেন তার কাছে ঘটনাগুলো গল্পগুলো না এটাগুলো সব ঘটনা তার কাছে ভালো লেগেছে। কাশফিয়া আমাদের SMS করেছেন, থ্যাংকস রাসেল ভাইয়া ভয় লাগছে আমাদেরকে। এস এম সুজন SMS করেছেন, এছাড়াও জোহরা আমাদের SMS করেছেন অন্তর, এছাড়াও বাবু যশোর থেকে SMS করেছেন, রূপক আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, টিঙ্কেবল রাজশাহী থেকে এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি TJ এবং এছাড়াও নোবেল ঢাকা থেকে আমাদের SMS করেছেন, মুস্তাকিম কক্সবাজার থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, সুপ্ত ময়মনসিংহ থেকে এবং আরো অনেকে আমাদের SMS করছেন এই মুহূর্তে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফোর্টি স্পেস, দিন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের আবারও, তার আগে জানি যে আমাদেরকে SMS করতে হলে সেটা তো নিয়মটা বললামই, আমাদের সাথে যদি আপনি ইমেল দিয়ে আপনার ঘটনা পাঠাতে চান, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনাদের ঘটনাই আমাদের শোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো যদি আপনাদের ঘটনা পাঠাতে চান আপনার জানা আপনার শোনা বা আপনার সংগ্রহকৃত, তাহলে সেই ঘটনার জন্য আমাদের অ্যাড্রেসটা লিখে নিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutafm@radio40.fm which is bhutafm@radio40.fm। সেটা আপনি গুগল করলেও আমাদের এই অ্যাড্রেসটা পাওয়াটা বা আমাদের এই ইমেল অ্যাড্রেসটা পাওয়াটা এত কঠিন কিছু না, ইটস ভেরি ইজি, যদি আপনি একটু গুগলকে জিজ্ঞেস করেন গুগলও বলে দিতে পারবে। সো একটা বিরতি নিতে হচ্ছে আমাদের, বিরতির পরে আমরা আবারও চলে যাব ঘটনায়, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, ঘড়িদের সময় রাত 12:55 এবং আমাদের নেক্সট যে অতিথি তার কাছে আমরা যাব, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, তারপর আমরা ঘটনাটা শুনি।
আমি জয়, এসেছি ধানমন্ডি থেকে। হসপিটালের নামটা কি বলা হয়েছে?
না, হসপিটালের নাম ডেফিনেটলি বলবেন না।
আচ্ছা, এখন আমি যে ঘটনা শেয়ার করছি এটি আমাদের ঢাকারই একটি হসপিটাল। তো আমি কিছুদিন আগে আমার একটা কাজে আমি হসপিটালে গিয়েছিলাম। তো আমার কাজ শেষ করে আমি কৌতূহলবশত হসপিটালের পিছনে যে বর্ডটি রয়েছে আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে এক চাচার সাথে আমার পরিচয় হয়। তো চাচা আমার সাথে একটি ঘটনা শেয়ার করেন। সেই ঘটনাটি হচ্ছে এমন যে তার সাথে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 13 বছর আগে। তো চাচার চাচা 13 বছর আগে ঘটেছিল। তো চাচা তখন নাইট শিফটে ডিউটি করতেন। তো যখন নাইট শিফটে ডিউটি করতেন আর যে লাশগুলো প্রাথমিক অবস্থায় আনা হতো, লাশগুলো রাসেল ভাই মর্গের বারান্দায় রাখা হতো। তো তেমনই একদিন রাত আনুমানিক 9টার দিকে একটা লাশ আনা হলো এবং লাশটি বারান্দাতে রাখা হলো। তো তার বর্ণনা অনুযায়ী এরকম ছিল যে লাশটা ছিল একটা বৃদ্ধ মহিলার লাশ এবং প্রায় মাথা মুখ থেতলানো রক্তমাখা লাশটি পায়। তো পুলিশ আসলো, রিপোর্ট লিখলো এবং যাওয়ার সময় বলে গেল যে আমরা লাশটি যেভাবে রেখে যাচ্ছি লাশটা যেন এভাবেই থাকে, এতে যেন কেউ হাত না লাগায়। তো এভাবে লাশটি পড়ে রইল। চাচা এভাবেই পাহারা দিচ্ছিলেন, কখনো দাঁড়িয়ে কখনো বসে হেঁটে পাহারা দিচ্ছিলেন। তো এমন করতে করতে প্রায় রাত আনুমানিক 1টা বেজে যায়। তো চাচা চিন্তা করে যে তিনি একটু ছোট করে ঘুমিয়ে নেবেন আর কি। তো যখন তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে একটা বৃদ্ধ লোক এসে সেখানে হাজির হয় এবং সে তিনি বারান্দায় শোয়া লাশটিকে দেখে বলতে লাগে যে এ লাশটি হচ্ছে আমার স্ত্রী, তাকে আমার কাছে ফেরত দাও, আমি তাকে নিতে এসেছি। তখন চাচা বলে যে আপনি কে বা আপনি যেই হন, আমার কিছুই করার সম্ভব না, আর লাশটি ধরা যাবে না, হাত দেওয়া নিষেধ আছে আর কি। তো এক পর্যায়ে চাচার সাথে তার অনেক ধরনের কথা কাটাকাটি হয়। তো বৃদ্ধ লোকটি বলে যে তখন বৃদ্ধ লোকটি হঠাৎ নাম ধরে ডাকতে থাকে যে সুফিয়া সুফিয়া, এমন ভাবে ডাকতে থাকে। আসলে চাচা এটা ভাবতেও পারেনি যখন বৃদ্ধ লোকটি সুফিয়া বলে ডাকছিল ঠিক তখনই রাসেল ভাই মর্গের ভেতর থেকে লাইক ধূপ ধূপ এমন টাইপের একটা সাউন্ড হতে থাকে। তো তিনি আসলে এই শব্দটা স্পষ্টই শোনেন এবং চাচা ওই বৃদ্ধ লোকটি আবারও একইভাবে ডাকার সাথে সাথে সেই সাউন্ডটি আবারও হয় এবং চাচা এটা স্পষ্টভাবেই শোনেন। তো রাসেল ভাই বুঝতে পারে না চাচা কি করবেন। তো চাচা বলে যে কোথায় আপনার স্ত্রী, তখন বৃদ্ধ লোকটি বলে যে ওই মর্গের ভেতরে। তখন চাচা মনে করে যে লোকটা হয়তো পাগল, কারণ সে একবার বলছে যে মর্গের ভেতরে তার স্ত্রী, আবার একবার বলছে যে বারান্দায় রাখা লাশটি তার স্ত্রী। তো চাচা প্রায় রেগে যান এবং একটা পর্যায়ে প্রায় লোকটাকে ধাক্কাতে ধাক্কাতে মর্গের সীমানার বাইরে পর্যন্ত দিয়ে আসেন আর কি। তো যাই হোক, চাচা আবারও আসেন, আবারও তার জায়গাতে এসে দাঁড়ান এবং তিনি একটা বিষয় তার কাছে খটকা লাগে যে বারান্দায় লাশটা রাখা ছিল সোজা অবস্থায়, সেটা জাস্ট একটু কাত হয়ে আছে। তো চাচা একটু অবাক, যতটা স্পষ্ট মনে আছে যে লাশটা সোজা অবস্থায় রাখা ছিল। তো চাচা কিছু না ভেবে কাছে গিয়ে লাশটা সোজা করে দেন। ঠিক সেই মুহূর্তে মর্গের ভেতর থেকে আবারও একই সাউন্ড। তো চাচা আসলে খুবই অবাক হন যে একই সাউন্ড এর ভেতরে আসলে কি হচ্ছে, ভেতরে তো মানুষ সাধারণ মানুষ যাওয়ার কথা না। তো চাচা আসলে সিদ্ধান্ত নেন ভেতরে যাবেন এবং সেটা কি সেটা তিনি দেখবেন। তো মর্গের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন, তিনি দেখেন মর্গে এক খুনায় সবচেয়ে পুরনো যে লরিটা রয়েছে, লাশ রাখার লরিটা, যেটাতে এখন আর লাশ রাখা হয় না, প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, সেই লরিটার ভেতর থেকে শব্দ হচ্ছে এবং তার কাছে মনে হলো যে ওটার ভেতরে কিছু একটা আছে যেটা বের হওয়ার জন্য ভেতর থেকে জোরে জোরে আঘাত করছে। তো তিনি আসলে খুবই অবাক হন, কারণ ভেতর তো এখন অনেকদিন যখন লাশ রাখা হচ্ছে না, তাহলে ভেতরের কি। তিনি তখন আসলে রাসেল ভাই ভয় না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি এটার কাছে যাবেন এবং খুলে দেখবেন। তো তিনি লরিটার কাছে যান এবং লরিটা টেনে রাসেল ভাই খুলে ফেলেন। এরপর রাসেল ভাই তিনি আসলে যা দেখেন তা আসলে এতটাই অদ্ভুত আর ভয়ের ছিল যে তিনি দেখেন ওই মহিলার মাথা মুখ থেতলে যাওয়া রক্তমাখা লাশটি লরিটার ভেতরে, যে লাশটি পুলিশ বেশ কয়েক ঘন্টা আগে মর্গে নিয়ে আসে এবং বারান্দায় রেখে চলে যায় এবং তিনি নিজেও একটু আগে লাশটিকে সোজা করে রেখে এসেছে সেই লাশটি লরির ভেতরে। তো চাচা এটা দেখার পর আসলে ঠিক বুঝতে পারে না তখন কি করবে। আর এর চেয়ে তার একটা বিষয় হচ্ছে কি, ওই লাশটি মুভ করছে, তার হাত দুটো উপরে তোলার চেষ্টা করছে। এটা দেখার পর চাচা আসলে এতটা আতঙ্ক আর এতটা ভয় পায় যে তখন সে না বুঝতে পেরে সেখান থেকে একটা দৌড় দেয় রাসেল ভাই, এক দৌড়ে মর্গ থেকে বের হয়ে যায়। তো রাসেল ভাই এরপর একটা ছোট ঘটনা আছে যে ওই হসপিটালেই চাচা অসুস্থ অবস্থায় পড়েছিল আর কি। তো চাচা পরে জানতে পেরেছিল যে ওই লাশটি, বৃদ্ধ মহিলা লাশটি, যে আত্মীয় স্বজন ছিল সকালে তারা এসে লাশটিকে নিয়ে যায় চিনতে পেরে এবং ওই লাশটির নামও ছিল সুফিয়া। তো চাচা একটু অবাক হয়ে বলে যে কেন, ওনার স্বামী কি নিতে আসছিল। তখন তিনি জানতে পারে যে ওই একই দিনে ওনাকে, ওনার স্বামী ওনাকে মারা যায়। এটাই আসলে ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে মুমিন এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে তার কাছে বেশ ভয় লাগছে। রুশো আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি বাড্ডা থেকে, এবং তিনি ভূত এফ এম শুনছেন। মিতা ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন, সেটা আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। সাতক্ষীরা থেকে বাবু আমাদেরকে মোহনা এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সুপ্তি নেত্রকোনা থেকে, এবং ভূত এফ এম অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। এস এইচ সামিহা এবং রেখা ময়মন সিং থেকে আমাদের এস এম এস করেছেন, লিখেছেন উই লাভ ভূত এফ এম। আমাদেরকে জয়পুর হাত থেকে এস এম এস নাম লেখেননি, সুতরাং পড়ব না। দেলোয়ার হোসেন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মুন্তাসির হসপিটালের ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। এবং এস এইচ আব্রার আমাদের এস এম এস করেছেন, হাজারিবাগ থেকে ভয় লাগছে না তার কাছে এখনো। আমাদেরকে পাখি সিলেট থেকে এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমাদেরকে ফয়সাল রাজশাহী থেকে, এবং তিনি তার ওয়াইফ আনিকার সাথে শুনছেন। এছাড়া আমাদেরকে সাইম পটিয়া চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আশকার, এছাড়া আমাদেরকে পালকি এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন রূপক, এছাড়াও প্রণব কুমার ময়মন সিং থেকে আমাদের এস এম এস করেছেন, সজিয়া আমাদের এস এম এস করেছেন, মিসবা তার ছোট বোনের সাথে শুনছেন এই মুহূর্তে, ঋষাদ আমাদের এস এম এস করেছেন সন্দীপ থেকে, এবং এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি বর্ষণ, এছাড়াও আমাদের এস এম এস করেছেন হিমেল উত্তরা থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ফাহাদ কুমিল্লা থেকে, এছাড়াও তুহিন এবং স্যানি আমাদের এস এম এস করেছেন, আমাদের অভি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফোর টি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা লাস্ট উইকে আপনারা হয়তো অনেকেই খেয়াল করে দেখেছেন যে একটা আমরা আমাদের পেজে একটা পোস্ট দিয়েছিলাম, এবং সেই পোস্টটা ছিল অনেকটা এরকম ধরনের যে আপনি অনেক রাত্রে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল, এবং এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে আপনার হঠাৎ করে একটু রাত্রে ঘুম ভাঙার পরে আপনি খেয়াল করলেন যে আপনার গায়ে কোনো একটা জায়গায় ঠান্ডা বাতাস লাগছে, এবং আপনি প্রচন্ড রকমের শিউরে উঠে হয়তো আপনার ঘুমটা ভাঙলো, এবং আপনি ঘুম ভেঙে যখন দেখলেন যে আপনার পায়ের কাছের মাথার পেছনের জানালা দিয়ে বাতাস আসছে, জানালা না দরজা দিয়ে বাতাস আসছে, এবং আপনার সেই বাতাসের সেই ঠান্ডা বাতাসের কারণে আপনার ঘুমটা ভেঙে গেছে, তখন আপনি দরজা লাগানোর সিদ্ধান্ত নিলেন এবং দরজা লাগানোর জন্য আপনি উঠে দাঁড়িয়েছেন, এবং উঠে দাঁড়াবার পরেই আপনার প্রথম মনে হল যে আপনার বাসায় যে রুমটিতে আপনি আছেন সেই রুমটিতে মাথার কাছে কোন দরজাই নেই, এবং এই বাসাটা আপনি নতুন উঠেছেন, এখানে একটি মাত্র রুমে ঢোকার এবং বের হওয়ার দরজা, যেটা ছিল আপনার পায়ের দিকে, এবং সেই দরজার দিকে তাকিয়ে দেখলেন সেই দরজাটা তেমনি আছে, সেটা বন্ধ, কিন্তু মাথার পেছনের দরজাটা একেবারেই নতুন আপনার কাছে। আপনি কি করবেন বুঝতে পারছেন না, আপনি সামনে ঠিক দেখছেন কিনা তাও আপনি বুঝতে পারছেন না, আপনি ধীর পায়ে এগিয়ে গেলেন দরজাটির দিকে, এবং বাইরে তাকিয়ে আপনি আরো অবাক হয়ে গেলেন, কারণ আপনি দেখলেন যে দরজার ওই প্রান্তে কোনো বাড়ি ঘর নেই, অন্য কোনো বাড়ি দেখা যাচ্ছে না, কোনো মাঠ দেখা যাচ্ছে না, কোনো পুকুর দেখা যাচ্ছে না, কোনো এলাকা বোঝা যাচ্ছে না, শুধুই জমাট অন্ধকার। আপনি বাড়িটার সেই দরজাটা দিয়ে আপনি নিচের দিকে তাকালেন, সেই ফ্লোরটা ধরুন যে তিনতলা বা চারতলাতে আপনি আছেন, আপনি নিচের দিকে তাকিয়ে আরো অবাক হলেন, কোন রাস্তা দেখা যাচ্ছে না, শুধুমাত্র জমাট অন্ধকার, দেখে মনে হচ্ছে ঘর আর ঘরের ওপাশে অন্ধকার এক পৃথিবী, একেবারে অন্য এক পৃথিবী, যে পৃথিবীটা আপনার কাছে সম্পূর্ণ অজানা। এরকম একটা লেখা আমরা পোস্ট করেছিলাম কয়েকদিন আগে। আমি জানি যে এর চাইতে বেশি ভয়ঙ্কর ঘটনা আপনাদের জানা আছে, এবং সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান এবং আমাদের জানিয়ে দিন সেই ঘটনাগুলো। এবং আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা হচ্ছে ভূত এফ এম @ফোর্টি.fm, উইচ ইস BHWTFM@RADIO4T.FM। আপনারা এই উইকে যারা স্টুডিওতে আসতে চেয়েছিলেন, ঘটনাও পাঠিয়েছিলেন, তাদের ঘটনাগুলো আসলে ঠিক মানে কি বলবো যে সিলেক্টেড হয় নাই অনেকের ঘটনা, এই জন্য অনেক স্টুডিওতে হয়তো আসেনি। আশা করছি যে আপনারা যদি আপনার হতাশ হওয়ার কিছু নেই, নেক্সট কোন ঘটনা পাঠান, অন্য কোন একটা ঘটনা পাঠান, এবং সেই ঘটনা যদি সিলেক্ট হয় ডেফিনেটলি আপনারা কল পাবেন এবং আপনার স্টুডিওতে এসে শেয়ার করবেন আপনার সেই ঘটনাগুলো। আমরা চলে আসছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া। হাই লিসেনার্স, আই এম সুদীপ ফ্রম আগারগা। তো আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা মূলত আমার না, আমাকে আমার এক বড় ভাইয়ের বলা। তিনি আগে আমাদের এলাকায় থাকতেন, এখন তিনি সুইডেনে থাকেন। তো তিনি তার আমার বড় ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট, সেখানের বাজারেই। তো তিনি প্রতি উইকেন্ডেই স্কুল শেষ করে স্কুলের দিনগুলোয় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন, বাসা হতে মহাখালী, মহাখালী হতে সোজা ময়মনসিংহের হালুয়াঘাট। তার যেতে যেতে প্রায় 5-6 ঘন্টার মতো লেগে যেত। তো একবার এক উইকেন্ডে তিনি এভাবে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাড়িতে। তো যথারীতি তিনি বাসে উঠলেন, 5-6 ঘন্টার মতো লাগলো, রাত 12:30 বেজে গিয়েছিল। তো এই সময়টা তিনি বাজারে নামলেন, নামার পর তিনি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে একটি শ্মশান ঘাট পড়ে, তো তিনি সেটাকে ক্রস করলেন। অনেকদিন পর মা বাবার সাথে দেখা হবে তাই ভেবে তার মনে সমস্ত কিছুই আসে নাই। তো তিনি যথারীতি বাড়ির উদ্দেশ্যে মানে বাড়ির জন্য অগ্রসর হলেন। পথিমধ্যে তার একজন ছেলেবেলার বন্ধুর সাথে তার দেখা হলো, নাম সাধন। তো বন্ধুর সাথে দেখা হওয়ার পর তিনি অনেকক্ষণ তার সাথে কিছুক্ষণ কথা বললেন। তো তার বন্ধু বলল যে আমরা তো এখানেই কদমতলি আছি, তুই রাতে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসিস, একসাথে আড্ডা দিব। তো যথারীতি বন্ধুর কথা মতো সে বাড়ি গেল, মা বাবার সাথে অনেকদিন পর দেখা হলো, কথাবার্তা বলল। খাওয়া দাওয়া শেষ করে তিনি আমার বড় ভাইয়া আর কি চিনি, তিনি কদমতলি ওখানে রওনা দিলেন বাজার হতে। আমার বড় ভাইয়া চেইন স্মোকার ছিলেন, তো তিনি বাজার হতে কয়েকটা সিগারেট কিনে নিয়ে সেই কদমতলির পথে যাচ্ছিলেন। তো পথিমধ্যে যে শ্মশানটা পড়ত কদমতলিতে যাওয়ার আগে, সেই শ্মশানটা তিনি ক্রস করছিলেন এবং তার মনে বিভিন্ন ধরনের শঙ্কা জাগছিল, এত রাত এরকম একটা জায়গা শ্মশান ঘাট। তো তিনি তবু সেগুলোকে ততটা পাত্তা দিলেন না, শ্মশান ঘাটকে আস্তে আস্তে অতিক্রম করলেন। শ্মশান ঘাটের ঠিক বাম দিকে একটি নদী ছিল, নদী কংস নদী, এবং ডান দিকে মাঠ ছিল। তো কদমতলির সেই মাঠেই তারা বন্ধুরা মিলে আড্ডা দিত। তো আমার সেই ভাই আর কি, তিনি কদমতলি সেখানে গেলেন, বাট শকিংলি যেটা হলো সেটা তিনি তার বন্ধুদের খুঁজে পেলেন না। তো তিনি হি ওয়াজ শকড। তো তিনি সেখানে কিছুক্ষণ বসলেন, তার বন্ধুদের জন্য ওয়েট করতে লাগলেন। তো কোনোতেই কিছু হলো না, তার বন্ধুরা আসলো না। তো তিনি বেশ হতাশ হয়ে গেলেন, তিনি সেখানে সিগারেট ধরিয়ে বসে থাকলেন। কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন একটি মেয়ে আর কি, একটি প্রাপ্তবয়স্ক একটি মেয়ের গোঙ্গানি কিংবা একটি কান্নার আওয়াজ। তো তিনি প্রথমে সেটাকে ততটা পাত্তা দিলেন না, ধীরে ধীরে আওয়াজটি বাড়তে লাগলো এবং তার মনেও ভয় বেড়ে যেতে লাগলো। তিনি তার পিছন দিকে তাকালেন, তাকানোর পর তিনি দেখলেন একটি মেয়ে, সাদা শাড়ি পরা একটি মেয়ে আর কি, একটি মহিলা, তিনি কাঁদছেন সেখানে বসে মাথা নিচু করে। তো ভাইয়ের মনে অনেক প্রশ্ন জাগলো যে এত রাতে একটা মেয়ে এখানে কিভাবে, এখানে কেন আসছে, এখানে কেন বসে কাঁদছে। তো তিনি বেশ ভয় পেলেন, আবার বন্ধুদের কথা মতো তিনি সেখানে থাকলেনও। তো কিছুক্ষণ পর তিনি সিদ্ধান্ত নিলেন যে সেখানে গিয়ে দেখবেন জিনিসটা আসলে কি। তো তিনি সাহস করে সেখানে যেতে চাই মানে যেতে লাগলেন, কিন্তু এক সময় তিনি ওই পিছনে ফিরে দেখলেন যে সেই মেটিয়ান নেই, এবং তিনি পরে বাসায় সিদ্ধান্ত নিলেন, ফেরার সিদ্ধান্ত নিলেন। যথারীতি তিনি বাসায় ফিরলেন, রাত অনেক হয়েছিল। তো তিনি তিনি পুনরায় হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন। পরবর্তী দিন সকালবেলা তিনি তার মাকে ঘটনাটি বললেন যে এরকম এরকম হয়েছে আমার সাথে, তো সাধনের সাথে আমার দেখা হয়েছিল। তো তার মা হঠাৎ অনেকটা হতচকিত হয়ে বললেন যে সাধনকে তুই কই পেলি, সাধন তো 1.5-2 মাস আগেই মারা গিয়েছে। তো আমার বড় ভাই অনেক শকড হয়ে গিয়েছিলেন এই কথাটি শুনে, যে তাহলে কে কালকে রাতে আমাকে সেই কদমতলি যেতে বলল। তো আরেকটা কথা হলো, যেটা ওইখানে একটি মেয়ে, যে মেয়েটি বসেছিল ওখানে, এই কাহিনীটি এভাবে প্রচলিত আছে ওখানে যে 1988 এর দিকে একটি বন্যা হয়, সেই বন্যার সময় একদল বরযাত্রী আর কি কোনে পক্ষকে মানে কোনেকে নিয়ে সাথে করে নৌকায় আসছিল। তো নৌকাটি ডুবে যাওয়ার কারণে কোনে আর কি সার্ভাইভ করতে পারেনি, অনেকেই সার্ভাইভ করতে পেরেছে আবার অনেকেই পারেনি। তো কোনে সেখানে মৃত্যু হওয়ার পর থেকেই অনেক লোকই সেখানে এক্সপিরিয়েন্স করেছে এরকম ঘটনা, একটি মেয়েকে সাদা শাড়ি পরে থাকা অবস্থায় বসে বসে কাঁদতে দেখা যায়। আর এখন ওই এলাকায় ঘটনাটি অনেক প্রচলিত আছে, অনেকেই ঘটনাটি এক্সপিরিয়েন্স করেছেন। তো এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আরো একবার আর একটা ঘটনা শুনতে, এবং সেই পর্যন্ত আশা করছি যে আপনাদের আপনার এস এম এস পাঠাবেন। আমি আরো একবার মনে করি দিই আপনাদেরকে, আমাদেরকে এস এম এস পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর আমাদের ইমেইল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafmendravejoyfurti.fm which is bhutafm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাব। অনেক অনেক এস এম এস পাচ্ছি, এস এম এস নিয়ে একটু পরে আসছি, আপাতত চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে।
হ্যালো লিসনার, আমি জয়। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমারই এক রিলেটিভের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, মিজান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো তিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেন, এটি মূলত রাশিয়ার একটি ঘটনা। তো তার সাথে যখন ঘটনাটি ঘটে তখন তার বয়স ছিল আরো মানে 20-21 বছর হবে। তো তারা তিন বন্ধু মিলে একবার শীতের রাতে প্ল্যান করে যে তারা খেজুরের রস চুরি করতে যাবে। তো যেভাবে সেই কাজ, তো তারা তিন বন্ধু মিলে খাওয়া দাওয়া করে তারা একসাথে বের হয় রস চুরি করার জন্য। তো তারা গ্রামে যেহেতু শীতকাল ছিল, হালকা কুয়াশা, তো তারা তিন বন্ধু মিলে একসাথে হাঁটতে থাকে গ্রামের পথ দিয়ে। তো রাসেল ভাই কিছু দূর যাওয়ার পর সামনে যে দুজন ছিল তারা খেয়াল করে যে পিছনে যে বন্ধুটি ছিল সে নেই। তো তারা অনেকক্ষণ তারা দুজন দাঁড়িয়ে থাকে এবং পেছনের তারা হয়তো ভাবে তারা একটু আগে চলে এসেছে এবং পেছনের জন অনেকটা পিছিয়ে গেছে। তো তারা অনেকক্ষণ এমন অপেক্ষা করতে থাকে। তো তারা দুজন ভাবে যে হয়তো সেই বন্ধুটি তাদের সাথে মজা করেছে এবং বাড়ি চলে গেছে। তো তারা অনেকটা বিরক্ত হয়ে তারা আবারও হাঁটতে শুরু করে। তো আরেকটু হাঁটলেই রাসেল ভাই সামনে রাস্তায় খেজুর গাছের সারি। তো তারা হাঁটছিল, মিজার ভাই মাঝে মাঝে একটা দুইটা কথা বলছিল আর জাস্ট তার পিছন থেকে তার বন্ধুটি হুম বা হ্যাঁ এরকম করে জাস্ট তার কথা করছিল, বুকলে করছিল আর কি। তো হঠাৎ করে মিজার ভাই খেয়াল করলো যে তার পিছন থেকে তার বন্ধুটির আর কোনো সাড়া আসছে না। তো তিনি খুব পিছনে ঘুরে তাকালেন, পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে তার পেছনে কেউ নেই ফাঁকা। তো তিনি খুবই অবাক হলেন, সেই বন্ধুটির সাথে তিনি একটু আগেও কথা বলেছেন সে কোথায় গেল। তো তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, তার বন্ধুটির নাম ধরে ডাকতে লাগলেন। তো এক পর্যায়ে কেউ আসছে না দেখে তিনি ভাবলেন হয়তো তারা দুজনেই আজ একসাথে তার সাথে মজা করেছে এবং প্ল্যান করে কাজটা করেছে। তো তিনি অনেকটা রেগে যান এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি একাই গাছে উঠে একাই রস চুরি করবেন। তো তিনি একটা এমন একটা গাছের সামনে যান এবং রস চুরি করার জন্য গাছে উঠে যান। তো রাসেল ভাই ঠিক তখনই কেউ তার নাম ধরে ডাক দিল। তিনি সেই ডাক অনুসরণ করে উপর থেকে নিচে তাকাতেই দেখলেন গ্রামের সেই পাগল মহিলাটি দাঁড়িয়ে আছে, যে মহিলাটি প্রায় এক বছর আগে মারা গিয়েছিল। তিনি আসলে খুবই ভয় পান এবং ওই মহিলাটি গ্রামে সামান্য খাবার চুরি করার অপরাধে কিছু দুষ্ট লোক মহিলাটাকে পিটিয়েছিল এবং সেই দুষ্ট লোকগুলোর সাথে তারা তিন বন্ধু জড়িত ছিল এবং এক পর্যায়ে মারতে মারতে মহিলাটি মারা যায় এবং গ্রামের লোকরা মিলে সেই মহিলাটাকে ওই গ্রামে দাফন করে। তো রাসেল ভাই সেটা আসলে অনেক অনেকটা ভয়ের বিষয় ছিল তার জন্য এবং তার কাছে আরো অবাক লাগে যে তার বন্ধু দুজনও ওই মহিলার সাথে দাঁড়িয়ে আছে। কারণ তার বন্ধু তিনি খুবই অবাক হন যে তার বন্ধু দুজনও জানে যে ওই মহিলাটি মারা গেছে, তাহলে সে তার বন্ধু দুজন কিভাবে ভয় না পেয়ে ওই মহিলাটার সাথে এতটা সহজে দাঁড়িয়েছিল এমন একটা মৃত মহিলা। তো যাই হোক, তার বন্ধু তার দুজন তাকে অনেক ধরনের লোভ দেখাতে থাকে গাছ থেকে নামানোর জন্য, কিন্তু তিনি নামে না। এক পর্যায়ে তারা অনেকটা রেগে যায় এবং হিংস্র হয়ে ওঠে এবং তারা তিনজনই গাছটাকে ধরে এমনভাবে ঝাঁকাতে লাগে যেন লাইক একটা খেলার মতো আর কি। তো তিনি অনেক কষ্ট করে মেজার ভাই গাছে আঁকড়ে ধরে থাকেন, এইভাবে দোয়া দরুদ পড়তে থাকেন, এভাবে রাত চলে যায়। কখনো ভয় দেখিয়ে আবার কখনো নরম স্বরে তাকে গাছ থেকে নামতে বলা হয়, কিন্তু তিনি গাছ থেকে নামেন না। তো এমন করতে করতে রাসেল ভাই রাত শেষ হয়ে প্রায় ভোর যখন আজানটা দেবে আর কি, তিনি তখন উপর থেকে চোখ খুলে জাস্ট নিচে তাকাতেই দেখে যে কিছুই নেই, সবই শুনশান। তিনি তখন বুঝতে পারে যে তার বিপদ কেটে গেছে। তিনি তখন কাছ থেকে নেবে প্রায় টলতে টলতে তার কোন রকমে তার বাসাতে পৌঁছায় এবং সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এই পরে যে ঘটনাটা আছে রাসেল ভাই সেটা খুবই মর্মান্তিক। তিনি তার সঙ্গে জ্ঞান ফিরে পরে তিনি জানতে পারেন যে তার বন্ধু দুজনের আর কেউ বেঁচে নেই, তারা দুজনেই মারা গেছেন এবং একজনের লাশ সরিষা ক্ষেত থেকে এবং অন্য আরেকজনের লাশ গ্রামের একটি পুকুর পার থেকে উদ্ধার করে গ্রামের লোকজন। এবং যখন তাদের উদ্ধার করা হয়েছিল তখন তাদের অবস্থা একই রকম ছিল, যে শরীরে কোনো মানে রক্ত নাই, রক্তশূন্য এবং ফ্যাকাশে সাদা। তো রাসেল ভাই তিনি আসলে কোনো কিছুতেই কোনো কিছু মেলাতে পারেন না, কারণ রাতে যখন তার বন্ধু দুজন তার সাথে যাচ্ছিল তাহলে অ্যাকচুয়ালি তখন তাদের সাথে কি হয়েছিল আর যখন তারা দুজন একসাথে ওই মৃত একটা মহিলার সাথে দাঁড়িয়েছিল, তখনও তারা কি জীবিত ছিল নাকি মৃত ছিল? তো রাসেল ভাই এটা আসলে আসলে তিনি বুঝতে পারেন না। তো তিনি যখন সুস্থ হন, তখন তার পরিবারের রিকোয়েস্টে তিনি আবার তিনি ঢাকাতে চলে আসেন, তার খালার বাসাতে চলে আসেন রাসেল ভাই। তিনি এখন বর্তমানে উত্তরের একটি বাসাতেই আছেন।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। নাইম আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তার বড় বোনের বার্থডে, এবং আমাদেরকে জাহিদ এস এম এস করেছেন, এস এম এস করেছেন বাবু। এছাড়া মারুফ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এস এম আচ্ছা তিনি শুনছেন আমাদের সাথে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। মামুন আমাদের পাবনা থেকে এস এম এস করেছেন, আগে ছিল মারুফ, এখন হচ্ছে আমি পড়ছি মারুফের এস এম এস পাবনা থেকে। এবং এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম শাওন গাজীপুর থেকে এস এম এস করেছেন, তৈমুর মিরপুর থেকে আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অলোক এস এম এস করেছেন, এস এম এস করেছেন শাওন আমাদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যেমন তৈমুর আমাদের বলেছেন যে আর একটু ভয় হলে ভালো হতো। ভাই, ভয়ের তো মানে ভালোর তো কোনো শেষ নাই, তাই না? তো আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি পায়েল এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তাসকিন, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদেরকে মোস্তাক বেইলি রোড থেকে এস এম এস করেছেন, এবং তিনি তার ওয়াইফ প্রজাপতি এবং তার বেবি মাহিষে তারা সবাই একসাথে আছেন এবং শুনছেন। স্বর্ণা মিরপুর থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়াও দিদারুল আমাদের এস এম এস করেছেন নরসিংদী থেকে, এছাড়াও আমাদেরকে জনি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে শাওন এয়ারপোর্ট বুঝিয়ে তারপরে কি বলতে চাচ্ছেন আপনি। আসলে আমাদেরকে রাতুল এবং তানহা এস এম এস করেছেন ময়মন সিং থেকে, এবং লাস্ট স্টোরি তাদের কাছে ভালো লেগেছে খুব। আমাদেরকে ছাড়া দেখতে পাচ্ছি মিলন এস এম এস করেছেন শেরপুর থেকে, এছাড়াও আকাশ সিলেট থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের দেখতে পাচ্ছি যে আশফাক মিরপুর 10 থেকে। এছাড়া আমাদেরকে তিশা এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে, আচ্ছা আমাদেরকে এস এম এস করেছেন নিহা, এবং নিহা এস এম এস করেছেন, এবং এটা তার প্রথম এস এম এস, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম এস এম এস এর জন্য। জ্যোতি, আনিকা, সেতু, কেয়া, মারিয়া এবং রুম্মান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও শাওন উত্তরা থেকে, এছাড়াও আমাদেরকে প্রিন্স ঢাকা থেকে এস এম এস করেছেন তিনি, এবং তার বোন প্রীতি তারা শুনছেন রাতুল মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন, এবং তিনি লাইফে প্রথম ভূত এফএম শুনছেন, অনেক মজা পাচ্ছেন তিনি। জাপানিজ ম্যান জাভেদ ঢাকা থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে, এছাড়াও তারিকুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সবুজ, এছাড়াও পাপড়ি এবং ফুয়াদ আমাদের সাথে রয়েছেন, এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন রিজওয়ান সহ আরো অনেকে, আনোয়ার রয়েছেন, আনোয়ার ছাড়াও রয়েছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে মেইন, এছাড়াও আজিজ সহ আরো অনেকে রয়েছেন আমাদের সাথে। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে আবারও ফিরে আসব নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, এর মাঝখানে আপনার একটা অডিও ক্লিপও শুনে ফেলবেন। সো আমরা ফিরে আসছি আবারও, এবং আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের এস এম এস করতে হলে যাওয়ার আগে বলে দিই, এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ থেকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 940 নম্বরে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @ফুর্তি.fm। চলুন শুনে আসি আর একটা ঘটনা, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি একটু পরেই।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তাসিম বলছি, আশা করি ভালো আছেন। ভূত এফএম এর সকলের সাথে আমি এই ঘটনাটি শেয়ার করব করে করা হচ্ছে না, তো আজ অবশেষে সময় পেলাম। আমার এই ঘটনাটা ঠিক আমি মানে কত দিন ধরে আমার সাথে হচ্ছে এটা আমি নিজেও জানি না, যেটা যত অবাক মানে অবাক লাগে আর কি শুনতে, কথাটা সত্য। মানে জিনিসটা আসলে হচ্ছে যে আমাকে অনেকেই অনেক জায়গায় আর কি দেখে, জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছিল প্রথমবার যখন শুনেছিলাম। সো দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড, আমার একটা ফ্রেন্ড চিটাগং এ থাকে, তো ও আমাকে একদিন রাত্রে 2টার দিকে ফোন করলো যে কি রে তুই চিটাগং আসছিস আমাকে জানালি না কেন। আমি বললাম এটা কি ধরনের কথা, আমি তো বাসায় থেকে আমার সাথে ফাইজলামি করিস। তো বললো যে না আমি তোকে দেখলাম তুই ইউনিভার্সিটিতে যে মানে কাপড় পরে যাস সেই শার্টটা পরে, তুই যে ব্যাগটা নিয়ে যাস ওই ব্যাগটা নিয়ে তুই আমার বাসার সামনে দিয়ে হেঁটে গেলি, আমি তোকে ডাকলাম তুই তাকালি না। তা আমি বললাম যে আমি তো বাসায়, তুই আমার ভাইয়ের সাথে কথা বল। তো বললো যে না, আমি তোকে দেখছি ঠিক, তোর চেহারা, তোর শার্ট, তোর ব্যাগটাই, কিন্তু তুই আমার দিকে তাকালি। তো আমি বললাম না, ফাইজলে আমি করছি, ফোনটা রেখে দিচ্ছি। তো ওরা এটা নিয়ে অনেকদিন আমার সাথে কথা বলে যে আমি আসলেই তোকে দেখছি। তো আমি এটার ব্যাপারটা অনেক এড়াই দিই আর কি, যে না হইতেই পারে, হয়তো কেউ আছে বা মানে অনেক ইয়ে করে ওটাকে বাদ দিয়ে দিলাম। এমন হতে হতে আসতে করে জিনিসটা অনেক ঘন ঘন হতে লাগলো। আমার মামা বললো, আমার চাচা বললো, তো এরা আমাকে দেখছে, মানে এমন জায়গায় জায়গায় দেখছে যেখানে আমার থাকার কোনো চান্সই নাই। ঠিক আমি যে কাপড়গুলো পরি সেই কাপড়ে আমাকে দেখছে, আমার ওই জুতা, সেই শার্ট, সেই প্যান্ট, অন্য করে ওরা আমাকে দেখছে, কিন্তু আমি ওখানে নেই। আমি ভাবছি যে হয়তো ওনারা ওই আমার ফ্রেন্ডের কাহিনীটা শুনে এটাকে আর কি ওই জোকটা আর কি চালানোর জন্য ওরা বলতে যাচ্ছে। তা আমার তো একসময় জিনিসটা খুব বিরক্তিকর লাগে। তো জিনিসটা আমাকে হিট করে, আমি জিনিসটা খুব সিরিয়াসলি নিই। একদিন সকালবেলা আমার ক্লাস ছিল 10টার দিকে, তো আমি রাত্রেবেলা বুয়াকে বললাম যে বুয়া আপনি যে আসবেন, আমি আমার ক্লাস আছে 10টায়, আমি 8টার দিকে বাসা বের হয়ে যাবো, আপনি ঘুম থেকে উঠে দরজাটা লাগিয়ে দেন। তো আমি যথারীতি সকালবেলা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম 8টার দিকে। তো গিয়ে ক্লাস করে তোরে সারাদিন শেষ করে বাসে আস্তে আস্তে আমার প্রায় 6টা বেজে যায়। তো আমাকে বুয়া বললো যে মামা আপনি কি সকালে ক্লাস পাইছেন? তো আমি বললাম যে ক্লাস পাবো না কেন, আমি তো অনেক আগে বাইরে। তো বলে যে না, আপনি তো আপনি বলুন আপনার ক্লাস 10টায়, আপনি 9:30 দিকে বাসায় ছিলেন। তেমন বউ আপনি কি বলেন, আমি তো 9:30 ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি। তুমি আমাকে যেটা বললো যে আমি এখন আমার রুমে বসে আছি, আর অন্য জিনিসটা কেমন, উনি আমাকে যেটা বললো যে 8টার দিকে যখন আমি বলেছি যে আমি এই সময় বের হয়ে যাবো, বুয়া উঠেছে 8:30 দিকে। তো উনি আমার রুমের সামনে দিয়ে গেল যে রুমটা গুছাবে, আমার বিছানাটা ঝেড়ে টেড়ে দিবে। তুমি এসে দেখলো যে আমি বললো যে আমি বিছানায় বসেছিলাম। তুমি বললো যে আমি তো আপনার রুমের ওখান দিয়ে গেলাম, দেখলাম আপনি বিছানার মধ্যে বসে কি কি জানি করছেন, চলে গেলাম। পরে আপনি বের হলেন না, নাস্তা খেলেন না, 10:30 যখন বাজে আমি আবার রান্নাঘর থেকে বের হলাম আপনাকে ডাকতে, তখন দেখি আপনার দরজাটা লাগিয়ে চলে গেল। তো আমি বললাম ক্লাস এমন সময় সে এখন কেন বাইর হচ্ছে এত দেরি করে? তো এই জিনিসটা আমাকে খুব হিট করে রাখে যে এই সময়টা তো আমি হয়তো রাস্তায় ছিলাম, তারপরে ক্লাসে গেলাম, ক্লাস করলাম। তো এই যে মানুষটা যাকে সবাই দেখে, এই কে, এই কে, মানে এই কেনই বা আমার রূপ নিয়ে সব জায়গায় যায়, বা কেনই বা সে সব এই আমার পরিচিত মানুষদেরকে দেখা দেয় না অপরিচিত মানুষরাও আমাকে দেখে, এটা কোনো ব্যাখ্যা নেই আমার কাছে যে কেন বা কি, মানে এই ঘটনাটা হয়নি। মানে আমি নিজেকে কখনো দেখিনি, যে ভূত আমরা ঘটনাগুলো শুনি যে নিজেকে মানুষ দেখেছে শুয়ে থাকতে, দাঁড়ায় থাকতে, আমি কিন্তু নিজেকে এখনো দেখি। তো এই জিনিসটা আমার কাছে খুব হিট করে, এবং আমি এটা নিয়ে কোনো হুজুর টুজুর কাছে এখনো যাইনি, শুধুমাত্র এই কারণে যেটা এখনো কোনো আমার ক্ষতি করে। তো জিনিসটা আমি আরো দেখি ইনশাল্লাহ, যে যদি কখনো কোনো সময় আমার ক্ষতি হয় কোনো ভাবে বা অন্য কারো ক্ষতি করে আমি জানতে পারি, তখন আমি কোনো হুজুর টুজুর কাছে গিয়ে আলাপ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ
ভূত FM The night comes alive with Grameenphone.
Welcome back. ঘড়িতে সময় রাত 1:27। শুনছেন সবসময় রেডিও 48.1 FM। আমি রাসেলাজির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমি একটা ঘটনায় যাচ্ছি। আমার কাছে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি শিলিগুড়ি ইন্ডিয়া থেকে পাঠিয়েছেন, এবং তার নাম হচ্ছে রিঙ্কু বিশ্বাস। তিনি লিখেছেন যে আই'ম ফ্রম শিলিগুড়ি ইন্ডিয়া, আই'ম বিগ ফ্যান অফ ভূত এফএম। এবং তিনি লিখছেন যে আমি আজ আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটি ঘটনা শেয়ার করতে চাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। শিলিগুড়িতে একটা বিল্ডিং এর ঘটনা, এটা বিল্ডিংটার নামটা শেয়ার করলাম না। যাই হোক, 2-3 বছর আগে বিল্ডিং এর এক মহিলা সিলিং ফ্যানে ফাঁসি দিয়ে সুইসাইড করেছিল। আমার ফ্রেন্ড গিয়েছিল লাশ দেখতে, খুবই হরিবল সিন, জিভ বের হয়ে এসছিল এবং দেখতে স্বাভাবিকভাবে বিভৎস লাগছিল। এই দৃশ্য দেখে আমার ফ্রেন্ড বেশ কিছুদিন খারাপ স্বপ্ন দেখত। কিন্তু মেইন প্রবলেম এটা না, প্রবলেম সমস্যা যেটা সেটা হলো যে এর পরে শুরু হয় ওই রুমে এক ফ্যামিলি আসে থাকতে, তারা রাতের বেলায় কিচেনে আওয়াজ পেত, বাসনপত্রের আওয়াজ। ওরা ফার্স্টে ভেবেছিল যে বিড়ালের উৎপাত, যদিও কিচেন ছিল সেকেন্ড ফ্লোরে, বিড়াল না আসারই কথা। আর আওয়াজগুলো রোজ রাতেই হতো। সব থেকে অবাক করা যে ব্যাপারটা, সেটা হলো রোজ রান্নাঘরে দুই তিন ফোঁটা রক্ত এটা পড়ে থাকত, আর সবকিছু কেমন যেন ওলট পালট থাকত। এই শেষ না, যে ফ্যানটা ঝুলে সে সুইসাইড করেছিল ওই ফ্যানটা একাই অন হয়ে যেত এবং বাথরুমের লাইট নিজে নিজেই অফ হয়ে যেত। তারপর একদিন একদিন তো বেশ ভয় পেয়ে যায় সবাই, এবং মানে হাউজিং এ গোটা হাউজিং ই ভয় পেয়ে যায়। এবং হঠাৎ করে রাতে একটা থেকে দুটার দিকে কান্নার আওয়াজ বিল্ডিং এর সবাই পেয়েছে, একই আওয়াজ, এবং হাউজিং কমিটির রিপোর্ট করা হয়। এবং এরপর তিন দিন পরে এক পুরোহিতকে আনা হয়, সে কিছু রিচুয়াল করে এবং এরপর সব নর্মাল হয়ে যায়। এক মাস পরে আবার রাতের ঘুম কেড়ে নিয়ে আবার কান্না, তবে এবারের কান্নাটি ছিল অন্যরকম এবং সবাইকে যেন ডাকছিল, আওয়াজটা আসছিল যে সবাইকে ডাকার মতো, একটা আহ্বান করার মতো একটা আওয়াজ। তারপর যেভাবে হোক রাত পার হলো এবং পরদিন কিছু স্পিরিচুয়াল ব্যক্তিকে নিয়ে আসা হলো এবং আবারও সেই বিল্ডিংটাকে বাঁধিয়ে দেওয়া হয়। এই ঘটনা আমি আগে পড়েছিলাম, কিন্তু আই এম নট শিওর, বাট ঘটনাটা বেশি একটু অন্যরকম। এবং আমরা অনেক সময় একটা বাসায় হুট করে উঠে পড়ি, সেই বাসায় কোনো হিস্ট্রি আমাদের জানার কথা নাই, কারণ যারা ঢাকা শহরে বিশেষ করে বাস করি, যারা রেন্টেড ফ্ল্যাটে থাকি, তাদের আসলে এত খোঁজ খবর নেয়ার সাইতে একটা মোটামুটি ধরনের বাসা, এবং সেই বাসাটা যদি আমি যে ভাড়াটা দিতে চাই সেই ভাড়ার মধ্যে হয়ে গেলেই আমরা খুশি। বাট এই বাড়ির পেছনে যে হিস্ট্রি থাকতে পারে, লাইফ যে হেল হয়ে যেতে পারে, এই ধরনের কোন চিন্তা ভাবনা আমরা কখনোই করি না। আমাদের কাছে যেমন আজকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সাথে এখানে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। যেমন হচ্ছে আমাদের আরো একজন লিখেছেন যে তিনি দেশের বাইরে থেকেই এই মেইলটা করেছেন, লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সবসময় ভালো দলে, আমি 2010 থেকেই ভূত এফএম শুনছি। এবং তিনি বলছেন যে ঘটনা বলার আগে আমি আমার পরিচয় দিতে চাই, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে আমি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে তিনি কাজ করছেন। এবং তিনি বলছেন যে ঘটনাটা আমার সাথে ঘটায় এবং ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি বর্তমানে ম্যানচেস্টারে পরিবারে স্থায়ীভাবে 9 বছর বসবাস করছি। আমার মামা আধুনিক মানসিকতার কথায় বিশ্বাসী এবং কখনোই ভূতপ্রেত বিশ্বাস করেন না। যাই হোক আমি ঘটনা চলে যাচ্ছে, মামা হচ্ছে ম্যানচেস্টারে আছেন এবং তিনি সেখানে সেটাই বলছেন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 1 বছর আগে, সম্ভবত সেপ্টেম্বর 2014। আমার মামা ম্যানচেস্টারে একটি চাকরি পাশাপাশি পার্ট টাইম পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন এবং ঘটনার দিন ক্লায়েন্টের কাছ থেকে পিৎজার অর্ডার আসে এবং মামার দায়িত্ব পিৎজা পৌঁছে দেওয়া। ঠিকানাটা ছিল ব্যাকওয়ার্ড এলাকায় এবং শহর থেকে দূরে, তাই মামা নিজে গাড়ি চালিয়ে পিৎজা অর্ডার করতে গেলেন এবং ওই ঠিকানায় গিয়ে তিনি জায়গাটা একটি জঙ্গলের মধ্যে পরিত্যক্ত বাড়ি হিসেবে পেয়ে গেলেন। এবং মামা একটু অবাকই হলেন যে এই ভেবে যে বাড়িতে কেউ থাকে না, যাই হোক সন্ধ্যা হয়ে আসছিল, তাই মামা অত কিছু চিন্তা না করেই বাড়ির ভেতরে চলে গেলেন। কিন্তু দেখলেন বাড়ির কাউকে দেখা যাচ্ছে না, তাই ক্লায়েন্টকে ডাকতে শুরু করলেন এবং কোনো উত্তর নেই। হঠাৎ পেছন থেকে এসে একজন তার কাঁধে হাত রাখতেই তিনি চমকে উঠলেন, দেখলেন অনেক লম্বা একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তো অবাক হওয়ার কিছু নেই, এদেশের মানুষজন লম্বাই হয়ে থাকে। মামা ক্লায়েন্টকে পিৎজা ডেলিভারি দেওয়ার সময় রশিদ সাইন করতে যাবেন, সিগনেচার নিতে যাবেন, এই সময় তার ক্লায়েন্টের পায়ের দিকে হঠাৎ করে চোখ পড়ল এবং মামা তাকে যেটা দেখলেন সেটার জন্য মামা একেবারেই প্রস্তুত ছিলেন না। দেখলেন যে ওই লোকটার পায়ের গোড়ালি নেই, অর্থাৎ নিচের অংশটা নেই এবং তিনি দিব্যি দাঁড়িয়ে আছেন, পায়ের গোড়ালি ছাড়াই তিনি দাঁড়িয়ে আছেন এবং অনেকটা মনে হচ্ছে শূন্যে ভাসছেন। এই দৃশ্য দেখে মামার নিজেকে ধরে রাখতে পারলেন না, তবে তিনি সেখানে কোনো কিছু প্রকাশ না করে দ্রুত বেরিয়ে পড়লেন এবং মামা গাড়িতে উঠে স্টার্ট দিলেন। একটু যেতেই একটা শেয়াল তার পথ আটকে দিল। তখন মামা আরো ভয় পেয়ে গেলেন এবং ভয় মনে মনে দরুদ শরীফ পড়তে লাগলেন। দেখলেন আস্তে আস্তে শেয়ালটা পথ থেকে সরে গেল এবং মামা দ্রুত গাড়ি চালিয়ে বাসায় চলে এলেন। তিনি ভয়ে প্রচুর ঘেমে যাচ্ছিলেন। বলে রাখা ভালো, মামা দ্রুত ক্লায়েন্টের বাসা থেকে বের হওয়ার সময় কিছু পাওনা টাকা ফেলে এসেছিলেন। যাই হোক, বাসায় পৌঁছে মামা অনেক অসুস্থ হয়ে পড়েন। মামির সাথেও শেয়ার করেন ঘটনা এবং মামি বললেন যে এটা হয়তো হ্যালুসিনেশন ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে মামা সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে চেঞ্জ মানি অর পাউন্ড তিনি ফেলে এসেছিলেন সেটা সেই ওয়ার্ড্রোপের ওপরে রাখা, অথচ স্পষ্ট মনে আছে তিনি ওই টাকা আনতে ভুলে গিয়েছিলেন। এই ছিল ঘটনা এবং এটাই ব্যাপার। এবং অনেক সময় অনেক কিছু আমাদের মেলে না, যখন দেখি যে আমরা কোন একটা কিছু ছেড়ে এসেছি বা কোন একটা মানে ম্যাটেরিয়াল কিছু আর কি, মানে কিছু একটা জিনিস যেটা হচ্ছে সাক্ষী হয়ে থাকে ওই ঘটনাটার। যাই হোক, আমরা কি বিরতি যাব না ঘটনা শুনবো একটা? আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপর একটা বিরতি, এবং তারপর আমরা ফিরে আসবো আমাদের অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
নমস্কার আরজে রাসেল এবং সমস্ত শ্রোতা বন্ধুরা, আমি কলকাতা থেকে সৌমেন্দু দাস বলছি। বাংলাদেশের মতো কলকাতাতেও ভূত এফএমের প্রচুর শ্রোতারা আছেন। আজ ভূত চতুর্দশী এবং আশা করা যায় যে আজকে ভূতেদের আনাগোনাটা একটু বেশি রকমই হবে। আর আজ খুব সম্ভবত দ্বিতীয় দিন কলকাতার কোনো ঘটনা ভূত এফএমে শোনানো হবে। হ্যালোউইনের রাতে কলকাতার পার্শ্ববর্তী একটি অঞ্চলের ঘটনা শোনানো হয় ভূত এফএমে। পৃথিবীর প্রায় প্রতিটা স্থানে কিছু কিছু প্রচলিত অলৌকিক ঘটনা ঘটে থাকে, যেগুলির যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তেমনি এই শহরকে ঘিরেও কিছু কিছু জায়গা আছে যেগুলি ভৌতিক কাণ্ড কারখানার জন্য বিখ্যাত, সেইগুলি কয়েকটা আগে বলে নিতে চাই। যেমন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে এমনই একটি ঘটনা শোনা যায় যে একজন গবেষক কয়েক বছর আগে লাইব্রেরিতে গবেষণার কাজে গিয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি আর সেখান থেকে ফেরেননি। তারপর তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। অনেকেই বলেন যে তারপর থেকে সকালের দিকে লাইব্রেরিতে গেলে ডেস্কগুলিতে চিঠি এবং কাগজপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও আছে কলকাতার রাইটার্স বিল্ডিং এবং সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেগুলি ব্রিটিশ শাসনের সময় তৈরি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন সিমসন রোমসের ভূতকে রাইটার্স বিল্ডিং এ কয়েকবার ঘুরতে দেখা গেছে। আরও একটি জায়গা, কলকাতা মেট্রোর রবীন্দ্র সরোবর নামে একটি মেট্রো স্টেশন আছে। অনেক চালক এবং যাত্রীরা জানিয়েছেন যে রাতে লাস্ট মেট্রো ধরে ফেরার সময় অস্পষ্ট কিছু মানুষের মতো আকৃতি ঘুরে বেড়াচ্ছে। অথচ মেট্রো চলার সময় মেট্রো লাইনে প্রায় 4000 ভোল্টের মতো বিদ্যুৎ থাকে, যেখানে কোনো মানুষের পক্ষে হাঁটা সম্ভব না। আবার দেখা গেছে যে এই মেট্রো স্টেশনটিতেই তুলনামূলকভাবে আত্মহত্যার সংখ্যা সবথেকে বেশি। যাই হোক, আজকে যে ঘটনাটি বলবো সেটি তসীমা ঘোষ আমার এক শিক্ষিকার মুখ থেকে শোনা, ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ট্যাক্সি চালক। উনি সারা রাত শহরে ট্যাক্সি চালান। এমনই একদিন রাতে ট্যাক্সি চালাতে চালাতে উনি দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এসে দেখেন যে একটি যুবতী দূর থেকে হাত দেখিয়ে তাকে গাড়ি দাঁড় করাতে ইঙ্গিত করছে। উনি যথারীতি গাড়ি দাঁড় করান এবং জিজ্ঞাসা করেন যে কোথায় যাবে। তো জিজ্ঞাসা করাতে সে হাওড়ারই একটি অঞ্চলের নাম বলে। উনি তখন সেখানে যেতে রাজি হন এবং মেয়েটিকে গাড়িতে বসতে বলেন। মেয়েটি পেছনের সিটে বসার পর উনি ট্যাক্সি স্টার্ট দেন এবং গাড়ি চলতে থাকে। ট্যাক্সিটা যেতে যেতে দ্বিতীয় হুগলি সেতু পার হওয়ার পর এসে একটি জায়গায় দাঁড়ায় যেখানে সমস্ত গাড়িকে টোল ট্যাক্স দিতে হয়। এখানে দাঁড়ানোর পর মেয়েটি বলে যে আপনি ট্যাক্সটা জমা দিয়ে দিন, আমি নামার সময় আপনাকে টাকাটা দিয়ে দেব। এরপর উনি তাই করেন এবং গাড়ি ছেড়ে দেন। কিছুক্ষণ যাওয়ার পর, কিছুটা চালানোর পর ওনার মনে কেমন যেন একটু সন্দেহ হয় যে উনি একাই গাড়ি চালাচ্ছেন এবং গাড়িতে আর কোনো মানুষের উপস্থিতি নেই। এবং অনুমান হওয়ার সঙ্গে সঙ্গে উনি পেছনে তাকিয়ে দেখেন যে হ্যাঁ, সত্যি তো পেছনে তো ওই মেয়েটি নেই। কিন্তু না, এই ঘটনার কোনো কুলকিনারাই করতে পারলেন না উনি। ট্যাক্স দেওয়ার পর তো এক মুহূর্তের জন্য উনি কোথাও থামেননি। এই অবস্থায় উনি যথেষ্ট হকচকিয়ে যান এবং সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করান এবং আবার দেখেন যে সত্যি আমি ঠিক দেখলাম তো। তারপর উনি দেখেন কিছু কর্মরত পুলিশ ওনার দিকে এগিয়ে আসছে। তারা এসে হাইওয়ের মাঝখানে এরকম ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণ জিজ্ঞাসা করাতে উনি পুরো ব্যাপারটি প্রথম থেকে খুলে বললেন। ঘটনাটি ট্যাক্সি চালকের মুখ থেকে পুরো শোনার পর ওই পুলিশরা জানায় যে এইরকম ঘটনা আগেও ঘটেছে ওই স্থানে একই রকম ভাবে। এর আগেও অনেক ট্যাক্সি চালক ওই যুবতী রূপী অশরীরীটির পাল্লায় পড়ে অনেকবারই তাকে ট্যাক্সিতে তুলেছে এবং তারপরে আর তাকে দেখতে পাইনি। নমস্কার, এই ছিল আমার ঘটনা।
শেরপুর থেকে, যারা আমাদেরকে পুতুল চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, সেজান আমাদের এসএমএস করেছেন সূত্রাপুর থেকে, এছাড়া আমাদেরকে কাজল এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে, তুন্না আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, নিলয় আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাকিল আমাদেরকে এসএমএস করেছেন, আলভি ইঞ্জিনিয়ার জুয়েল ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অভিষেক বসুন্ধরা থেকে, আমাদেরকে ইসমাইল খান ফরিদপুর থেকে এসএমএস করেছেন, ওয়াসিক আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানজিম সিলেট থেকে, আপন ময়মনসিং থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুজন রিপন আমাদের এসএমএস করছেন শ্রীমঙ্গল থেকে, এছাড়াও লিঙ্কন আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন দেখতে পাচ্ছি রকি, এছাড়াও পাপন আহমেদ আমাদের এসএমএস করেছেন এসএমএস সিলেট থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন এস এইচ হৃদয় নরসিংদী থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন আরো অনেকেই। আমরা চলে যাব এখন আমাদের লাস্ট যে অতিথি তার কাছে, এবং তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
রাসেল ভাই, আমি শাওন যাত্রাবাড়ি থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
আমার ঘটনাটা রাসেল ভাই আমার নানার মুখ থেকে শোনা, 1998 এর। নানা মানে আমার আমুরার সাত বোন তিন ভাই, তো ওনারা একসাথে একটা ফ্যামিলিতে যাত্রাবাড়িতে ওনাদের বাসাটা ছিল, তো ওনারা মানে যখন থাকতো একসাথে ওদিকে তেমন বসতি গড়ে ওঠে নাই। তো নানার পার্টসের দোকান ছিল আপনার কমলাপুরের দিকে, তো নানা আমার যেহেতু মানে নানুদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি এবং রাত্রে যেহেতু ওইদিকে এত বসতি নাই, তো রাত্রেবেলা নানা একটা লোক পাঠিয়ে দিতেন যে ওই লোকটা মানে বাসার সামনে রাত্রেবেলা থাকবে, মানে বাসার সামনে একটা রুমে লোকটা থাকবে মানে মানুষগুলো সিকিউরিটির জন্য। তো মানে মাঝে মাঝে আমার নানা আসতে পারতেন না, সেজন্য এই লোকটাকে আর কি পাঠাতেন। তো একদিন এমন হয়েছে যে আমার আম্মুর আর কি যখন সাত বোনের মানে সবাই শুয়ে আছে, আমার নানুও শুয়ে আছে, এমন সময় হঠাৎ করে মানে দরজার বাইরে থেকে একটা ঠকঠকানি শব্দ পেলেন আমার নানু। তো এরপরে মানে কয়েকবার ঠকঠকানি শব্দ পরে আমার নানু বললেন যে কে, পরে দেখলেন যে আমার যে পাঁচ নাম্বার যে আন্টি মানে নাজমা আন্টি, সে বলতেছে যে আম্মা গেট খোলেন। তখন আমার নানু বললেন মানে নানু তো শক যে মানে ওই আন্টি তার সাথে শুয়ে আছে, তো বাইরে থেকে সেম বয়সে একজন বলতেছে আম্মা দরজাটা খোলেন। তো আমার নানু তো অনেক ভয় পেয়ে গেছেন, কারণ পাশের দুই রুমে আমার মামা আর মামার ওয়াইফ দুজনই আছেন। তো নানু রাত্রেবেলা এভাবে বসতি টসতি নাই, আর মামারা যেহেতু বাইরে আসলে একটা কিছু হইতে পারে, এই জন্য নানু চিৎকার চেঁচামেচি না করে উনি আর একটু দেখতে চাইলেন। তো দেখলেন যে উনি বারবার ঢুকতে চাইতেছে রুমে, বলতেছে যে আম্মা গেট খোলেন, আম্মা গেট খোলেন। তো উনি মানে গেট খোলেন না। তো এমন একটা অবস্থায় আমার মানে বাকি খালারা সবাই জেগে যান। তো অবস্থায় মানে মনে হলো যে আমার নানুর কাছে জিনিসটা অনেক মানে উনি অনেক ভয় পাইছেন। পরের পর এক পর্যায়ে উনি মানে মনে স্থির করলেন যে আমি দরজা খুলবই না, কারণ উনি বুঝে গেছেন যে বাইরে যে আসে সে মানুষ না। তো এমন অবস্থায় রাসেল ভাই যেটা হইলো যে মানে ওই আমার ওই বাইরে থেকে বয়সটা এবার মানে কান্না করতেছে, মানে বিকট স্বরে কান্না করতেছে, মানে এবার একবার যে দরজার সাথে যে ঠেস দিয়ে সে বসছে, এই সাউন্ড আমার নানু পাইছে, বসে সে কান্না করতে আছে করতে আছে। তো এমন একটা সময় রাসেল ভাই মানে সকাল হয়ে গেছে, মানে কান্নার শব্দটা থাইমে গেছে ফজর নামাজের পরপর, আজানের আগে থেকেই মানে কান্নার শব্দটা থাইমে যায়। পরে নানু দরজার বয় খুলে নাই, পরে মামারা আগে উঠছে, ওইটা ওনারা অজুটুজু করে দেখছে যে মানে নানু উঠে নাই। পরে তার ঠক মানে নক করার পরে নানু এবার দরজা খুলছে, খোলার পর মামার কাছে ঘটনাটা বলছে, আর নানা যেহেতু রাত্রে আসে নাই, তো পরের দিন সে মানে নামাজটা পড়ে চলে আসে, মানে কালকে তো রাত্রে গেলাম না, মাঝে মাঝে আসে না, তারপর ওইদিন আগে আগে আসছেন। আর আমার যে আন্টির বয়সে কান্নাটা হয়েছিল উনি আবার অসুস্থ ছিল, তো আসার পর দেখেন যে শরীরটা একদম নীল আর হাম হয়, যে ওই ধরনের গোটা ওনার শরীর পুরো বইরে গেছে, তো আর অনেক জ্বর শরীরে। তো ওইদিকে তো ওই আমলে তৎকালীন মানে হসপিটাল বা ডাক্তার এমন তেমন ছিল না। তো এই অবস্থা কি হলো যে আমার নানা একটা কবিরাজ আনলেন এবং কবিরাজ দেখাইছিলেন। দেখানোর পর কবিরাজ যেটা বললেন যে আগের দিন রাত্রে আমার নানু ওই আমার ওই খালাকে কোলে করে নিয়ে মানে টয়লেট বাইরে ছিল, ওইখানে গিয়েছিল। তো যাওয়ার পর যেটা হয় যে রাসেল ভাই উনি মানে পাক পবিত্র ছিলেন আমার নানু, এই জন্য মানে ওই ওইটা ছিল একটা বদজিন, সে আমার ওই খালার ক্ষতি করতে চাইছিল, বাট নানুর কারণে সেটা পারে নাই। তো এই ক্ষতিটা হইতে পারতো বাট হয় নাই, বাট আমার মানে খালার এখন ভয় নাই, বাট এবং সে কিছু ওই মানে উনি যে দিছিলেন ওর পরে আর কি ঠিক হয়ে যাবে, এটা বলছে পরে আমার খালা ঠিক হয়ে গেছে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি কতগুলো এসএমএস আমাদেরকে দেখতে পাচ্ছি, শিশির এসএমএস করছেন নারায়ণগঞ্জ থেকে, এছাড়াও জিতু আমাদের ফরিদপুর থেকে এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদের রোহিত নরসিংদী থেকে, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি সাগর এসএমএস করছেন মিরপুর থেকে, জাপানিজ আচ্ছা অনেকেই এসএমএস রিপিট করছেন আমাদেরকে, নাফসিম এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এস এ আশরাফুল মেহেরপুর থেকে, এছাড়াও আমাদেরকে অমি জাহান এসএমএস করেছেন, এসএমএস করেছেন অন্তর, এছাড়াও আমাদেরকে লিমন এসএমএস করেছেন, এসএমএস করেছেন নাজিয়া, এসএমএস করেছেন ফুর্তির রাকিব, এসএমএস করেছেন আমাদেরকে বাবু সহ আরো অনেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজকে আসলে আমরা তানিশার এসএমএস দেখতে পাচ্ছি এখনো, এছাড়াও দেখতে পাচ্ছি আশিক এবং তার ওয়াইফ অর্পিতা, এছাড়াও প্রমি আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শাহেদ, অডিও ক্লিপের বেশ প্রশংসা পাচ্ছি, সাকিব আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আবিরা, এছাড়াও এসএমএস করেছেন তিনি বলছেন নেক্সট উইকে তিনি স্টোরি পাঠাবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আপনাদের স্টোরির জন্য সবসময় ওয়েট করি। অনেকে আমাদের আমাদের ইমেইলে লেখেন যে স্টোরি কি পাঠাবো, আরে ভাই স্টোরি তো পাঠাতেই বলি সবসময়। জিতু আমাদের এসএমএস করেন, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাহেদ রংপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন, প্রিন্স ঢাকা থেকে এসএমএস করেছেন, ইমাদ চট্টগ্রাম থেকে, সমীর কুমার আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এশা বংশাল থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আসিফ আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, দিদারুল আলম নরসিংদী থেকে, এছাড়াও মান্না আমাদের জয়পুরহাট থেকে এসএমএস করেছেন, দানিয়াল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, পিঙ্কি রামপুরা থেকে, রকি আমাদের এসএমএস করেছেন বিসিসি রোড ঠারারিবাজার ঢাকা থেকে, এছাড়াও আমাদেরকে অর্ষি এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, সমীর এসএমএস করেছেন খুলনা থেকে উত্তরা থেকে। যাই হোক আমরা অনেকগুলো এসএমএস পড়লাম, আমরা যাবার এখন আমাদের মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, এবং আমি যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা বারবার আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই, কারণ এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা বা আপনার সংগ্রহ করা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাব, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সেই সাথে চাইলে লিখেও পাঠিয়ে দিতে পারেন, কারণ প্রতি বছর আমাদের ভূত এফএম যে বইটা বের হয় সেই বই আমরা সবসময় চাই যে সবার ঘটনায় স্থান পাক এবং আপনার ঘটনাটা উঠে আসতে পারে সেখানে। সো অডিও ক্লিপ পাঠালে সেটা মিস হওয়ার চান্স থাকে, বাট যদি আপনি লিখে পাঠান সেটা মিস হওয়ার কোন চান্স নাই। তো এই আর কি, আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও কথা হবে এবং আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।